exclusively on FusionBD.com.
Your Eclipse. পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
আমন্ত্রণ আপনাদের সবাইকে দর ইক্লিপসে। আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছে, আমার সঙ্গে রয়েছেন এবং পুরো অনুষ্ঠান জুড়েই থাকবেন হক ভাই। তিনি লাস্ট দুটো এপিসোড ধরেই আছেন। তার লাইফে ঘটে যাওয়া বিভিন্ন রকমের প্যারানর্মাল ঘটনা তিনি আমাদের এখানে শেয়ার করছেন। যাই হোক, আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই তার কাছ থেকে জানবো, কিন্তু অনুষ্ঠানের শুরুতেই আমি এমন একজনকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমি খুব ইন্টারেস্টেড, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমাদের অনুষ্ঠান শুনে বা দেখে। ইভেন এই অনুষ্ঠানটি শুরু করবার আগে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্সও ছিল না যে বাংলাদেশে ঘোস্ট কিংবা প্যারানর্মাল এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে এতটা ইন্টারেস্ট আছে এবং এগুলো নিয়ে এত বেশি অনেকেই আগ্রহের জায়গা লিখিয়েছেন। এগুলো নিয়ে নাকি কমিউনিটি আছে, ঘোস্ট হান্টার আলাদা কমিউনিটি আছে যারা দেশে বিদেশে কাজ করেন, উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, ধীরে ধীরে আমরা তাদেরকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সামনে পরিচয় করিয়ে দেবো। তেমনই একজনকে আমি পেয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই তার কাছ থেকে তার নামটা একটু জানতে চাইবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
আমি ভৌতিক বলছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য।
ভৌতিক লেখালেখি করছেন আমি জানি না কি বিষয় নিয়ে লিখছেন। ঠিক আছে, তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশে এই এই ধরনের যারা বিশেষ করে প্যারানর্মাল বিষয় নিয়ে কথা বলে তাদেরকে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং যারা রিসার্চ করেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। ওকে সেজন ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের জন্য কি বলতে চান? আসলে আপনি অনুষ্ঠানে আসতে চাচ্ছিলেন?
জি, আমি অনুষ্ঠানে আসতে চাচ্ছিলাম আমাদের কিছু প্যারানর্মাল ঘটনা শেয়ার করার জন্য।
কবে থেকে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন?
বিগত 10 বছর যাবত আমি এই কাজ করছি।
আমরা শুরু করেন কিভাবে?
2007 থেকে আমরা বেসিক্যালি কাজটা ওপেন করি। প্রবাবলি আমরা কেউ বিলিভ করি না যে আমরা এতদূর পর্যন্ত আসতে পারবো। 2007 থেকে যখন আমরা কাজ করা শুরু করি তখন বিভিন্ন বাধা উপত্তি পেরিয়ে প্যারানর্মাল এরিয়া ফেস করে দাঁড়িয়ে পর্যন্ত এসেছি।
ঠিক আছে, সো আমি একটু আপনার প্রথম দিন থেকে একটু এক্সপিরিয়েন্স গুলো শুনতে চাই, মানে আমাদের দরের লিসনারদেরকে একটু শোনাতে চাই। এবং আপনি আমাকে বলছিলেন আপনি দেশের বাইরে গিয়েও এইসব বিষয় নিয়ে কাজ করেন।
ঢাকার বাইরে
গিয়ে? দেশের বাইরে কি গেছেন, ইন্ডিয়াতে বা এরকম?
না, ইন্ডিয়াতে মোটামুটি টিম রয়েছে, কিন্তু এখন
যোগাযোগ আছে।
হ্যাঁ, অনুরোধের সঙ্গে মোটামুটি
ঢাকার বাইরে গিয়ে কাজ করেন।
হ্যাঁ,
বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কি আপনাদের একটা নেটওয়ার্ক আছে?
হ্যাঁ, নির্দিষ্ট জায়গা রেডি করা আছে যারা আমরা কাজ করে থাকি আর কি।
কাজ বলতে আসলে কি কাজ?
যেখানে ওয়ান্টেড হাউস থাকে সেখানে আমরা যাই, বিভিন্ন ইনভেস্টিগেট করি, কোন জায়গায় কি প্রবলেম আছে সেগুলো জানার চেষ্টা করি, ফেস করি সেটি।
ওকে, ঠিক আছে, তো বলেন একটু শুনি আপনার অভিজ্ঞতাগুলো।
আমাদের তখন ভোট টিমের মেম্বার ছিল 3 জন, এখন একজন বের হয়ে গেছে। তো আমাদের টিমটা ভাঙ্গে একটা হন্টেড হাউসের মাধ্যমে, যে আমরা যখন ওই হন্টেড হাউসে যাই মিরপুরে কোন একটা বাড়িতে আমরা রাতের দিকে যাই, তো দেখা গেছে যখন আমরা ভিতর প্রবেশ করতে না করতে আমাদের সাথে অনেক প্যারানর্মাল এক্সপেরিয়েন্স শুরু হয়ে যায়। কারো মোবাইল থেকে ফোন আসে যে তুমি ওইখানে যেও না, আমার অনেক প্রবলেম হয়।
এটা কি আসলেই হয়? মানে এরকম ঘটনা আমরা কখনো ফেস করিনি। প্রথম দিকে আমরা যেসব কাজ করতাম বিভিন্ন জায়গা থেকে হন্টেড লাইট গুলো করতাম, আমি ব্যক্তিগত ভাবে কখনো ফেস করিনি, বাট আমি শুনেছি যে নাকি এরকম ভাবে বলা হয়। এবং ব্যাপার হচ্ছে যে ওই নাম্বার নাকি পরবর্তীতে পাওয়াও যায় না।
হ্যাঁ, পাওয়াও যায় না, কিন্তু নেটওয়ার্কের বাইরে থাকে এগুলো, আবার আমরা মারও খেয়েছি
জিনের কাছ থেকে। আমি জানি না, মানে এটাকে আমি কিভাবে বলবো, মানে দুই একটা ঘটনা যদি আমাদের কিছু বলতে
হয়। যখন আমরা ভিতরে ইনপুট করি মিরপুরে বাসাটায়, তখন আমাদের যে চিফ গেস্ট ছিল ওর নাম হচ্ছে হাসান, শুধু ফোনে বলতেছে যে তুমি ভিতরে যাও না।
বাসাটার খোঁজ পেলেন কিভাবে?
একটা ইনফরমারের মাধ্যমে আমরা বাসটা খোঁজ পেয়েছি।
ইনফরমার আপনাদেরকে জানলো কিভাবে?
ইনফরমার আমাদেরকে জেনেছে যে আমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, আমরা যখন ম্যান্টেন করতাম তখন আমাদের ওইটার মাধ্যমেই জেনেছে যে সেজন ভূতের সেজন ভাই এরকম একজন আছে। যে
কয়জন আছে এরকম?
আমার সাথে 8-10 এরিয়ার মতন নেটওয়ার্ক। আমাদের টিম মেম্বার বেসিক্যালি ঢাকায় আছে 6 জন, ঢাকার বাইরে মোটামুটি এস্টাবলিশ করা আর কি। আমরা যখন ভিতরে যাই পুরোনো হন্টেড হাউসের ভিতরে, তখন আমার কেউ কিছু ফোন আসে যে ওকে বলতেছে যে তুমি ভিতরে যাও না। সে মোটামুটি আমাকে বলে যে আমাকে ভিতরে যেতে মানা করতেছে, এখন কি করবো? তা এখন বলছে যে ফোনটা অফ করো, যখন সেটা মাঠে তো ঠান্ডা বা কুলিং পরিবেশ সৃষ্টি করবে, তারপর আর উল্টাপাল্টা গিয়ে কিছু কাহিনী হবে, তো অটোমেটিক্যালি বোঝা যাবে আর কি যে প্যারানর্মাল অ্যাকচুয়ালি হচ্ছে।
তাহসানটা কি আপনাদের টিম মেম্বার নাকি বাড়ির মালিক?
ইয়া, আমাদের টিম মেম্বার।
ওকে বলতেছিল যে তুমি
ভিতরে যাও না?
বলতেছিল এটা
ভাইয়া হবু ভাইস বলতেছিল আর কি।
আচ্ছা,
তো দেখা গেছে যে আমরা মোবাইল অফ করে দিয়েছি, দেন তারপরও আমার আরেক মেম্বারের ফোন এসেছে, যার নাম হচ্ছে অর্ণব। আমরা যখন ভিতরে গিয়েছি তখন মোটামুটি একটা বাতাস আসছে রুমের মধ্যে, তো আমার ফ্রেন্ড তো বলতেছে 10 তারিখের দিকে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমরা যাওয়ার পরপরই স্টেশন গুলো আর বেশি কুলি হয়ে গেছে। তো পরে হাসান বলতেছে যে অর্ণব বলতেছে সেটা চলো বের হয়ে যাও। তখন বেশ কিছু কালো বিড়াল আর কি বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল। ওই টাইমে কালো বিড়াল থাকে কিন্তু কথা না, কারণ এই কালো বিড়াল গুলো আসলো কোত্থেকে? তো আমি মোটামুটি শুনলাম যে আমার টিম মেম্বারদেরকে বাঁচিয়ে হবে, যদি আরো যদি ঘন্টাখানেক থাকিয়ে দিকে মোটামুটি খবর খারাপ হয়ে যাবে সবারই। তো এই ঘটনার পর আমার বান্ধবীর আম্মুর অতিয়ার থেকে পড়ে যায়।
বান্ধবীর আম্মু কোথায় ছিল?
সিলেটে
কাজ করছিলেন, মিরপুরে। উনি সিলেটে পড়ে গেল মানে আমি ঠিক বুঝলাম না।
মানে ফোনে বলতেছে যে তোমরা বাসা থেকে বের হয়ে যাও, কিন্তু আমাদের এফোর্ট করতেছে এদিকে।
ও ওকে, মানে ওনার উপরে বলতে চাচ্ছিলেন যে ইফেক্ট করতেছে। আচ্ছা, তারপর
আমাদের যারা বেশি উইক তাদের প্রতি
মানে যিনি এসব কাজ করেন তার আত্মীয় স্বজন বা তার উইক পয়েন্ট যেগুলো সেগুলোর উপরে নাকি অনেক সময় ইফেক্ট করেন।
যখন দেখতেছি আমাদের অ্যাটাক করতে পারছে, আমাদের উইকনেসদের সাথে অ্যাটাক হচ্ছে, তখন আমরা বের হয়ে যাই আর কি।
আপনাদের যে ঘটনাগুলো যে 10 বছর যাবৎ আছেন, সবচেয়ে ভয়াবহ বা সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা কি আছে বা ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো যদি একটু বলেন?
সবচেয়ে ছোট্ট একটা ঘটনা বলি, বংশালে মোড়ে, এটা 2011 সালের ঘটনা। তো আমার ওইদিকে একটা ফ্রেন্ড ছিল, সে মোটামুটি আমাকে ইনফরমেশন গুলো দিত। তো যখন সে আমাকে বললো যে সেদন ভাই আপনার জন্য আরেকটা কাজ আছে, পোস্টি দালার নামে একটা বাড়ি, ওটাও হন্টেড হাউস, বলতেছে যে আপনার বাড়িতে কাজ করতে হবে। তো যখন আমরা আর কি স্পেশাল আমি আমার টিম মেম্বারদের সাথে কথা বলে রাখি যে ভাইয়া, ওরা বলতেছে তুমি আগে যাও, তুমি দেখে দেন আমাদেরকে কল করো যে আচ্ছা ওকে। তো যখন আমি বংশাল মোড়টা যাব, ঠিক তখনই লেফট হ্যান্ডে সামওয়ান হিট মি। কেউ কিন্তু ছিল না তখন আশেপাশে, দুই আঙ্গুলে বাড়ি মারে। দেন আমি আশেপাশে খুঁজি জাস্ট মাগরিবের কিছুক্ষণ আগে। তো আমি তখন হুজুরকে ফোন দিই, বললি যে হুজুর যে আমাকে এরকম কেউ একজন মেরেছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। যে মেরেছে সে ছিল একটা আরেকটা ঝিক, ওনার নাম হচ্ছে কাবিল।
কিভাবে বুঝলেন?
হুজুর আমাকে বলতেছে, তো হুজুর আমাকে ফোনে সবকিছু বলতেছে। তারপর হুজুর আমাদের যখন আমার বাসায় আসছে পরবর্তীতে, তখন আবার বলতেছে যে ঝিকটা তোমাকে মেরেছে তার নাম হচ্ছে কাবি, সে তোমাকে পছন্দ করেছে বলে তোমাকে মেরেছে। দুই আঙুল থেকে পাঁচ আঙুল দিয়ে মারা গেলে ইউ আর স্পট ডেড।
ওকে, ইন্টারেস্টিং।
তো ওই দিন ছিল মোটামুটি একটা ছোট একটা হন্টেড ঘটনা। আর একটা আছে নরসিংদীর দিকে, আমরা যাওয়ার আগে একটা ঘটনা ঘটে আর কি। নরসিংদী মেঘনা নদীর তীরে আমি তখন আমার ক্লোজ ফ্রেন্ডে বিয়ে খেতে যাই। তো আমরা যে রুমে থাকি ওই রুমটাও হন্টেড থাকে। আমার ফ্রেন্ড বলতেছে যে তুমি যেহেতু ভোটে আসো, কাজ করতেছো, যে একটা মেঘনার এক্সপিরিয়েন্স নিয়ে আসো। এক্সপিরিয়েন্স এর আগে একটা এক্সপিরিয়েন্স ঘটনা, মানে আমাদের যেগুলো কাজিন গুলো ছিল, মানে তারা আর কি মেঘনা নদী যেতে চেয়েছিল, তখন বাজে আনুমানিক রাত 11টা। তখন যারা ঢাকা থেকে এসেছে তারা তো কেউ এত তাড়াতাড়ি তো ঘুমায় না, তারা গল্প শোনে, কাহিনী শোনে। তো ওরা যখন সামনের দিকে যাবে, তো মেঘনা তো অনেক দূরে, 5 মিনিট রাস্তা হেঁটে গেছে, তারা যখন মোবাইলে সেলফি তুলতে গেছে একদম মোবাইল সহ সব বাস্ট হয়ে গেছে।
সিরিয়াসলি,
নোটটা এত খারাপ জায়গা। আমাদের বলতেছে যে বদের ডাক দিয়ে নিয়ে আসো। তখন আমি বলছি তোমরা আমাদেরকে না জানাই কেন গেছো? তো বলতেছে যে ভাই আমরা অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছিলাম, যে আমরা যখন সেলফি তুলতে গেছি 4-5 জন সেলফি সব মোবাইলে বাস্ট হয়ে গেছে, ক্যামেরা পয়েন্ট সহ।
ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর
তখন কারণ রোডটা হচ্ছে একটু অন্যরকম হন্টেড, কারণ বলা যাচ্ছে যেন এগারোটা পর্যন্ত মানুষজন না যায়
ওখানে, মানে এগুলো প্রচলিত আছে, এলাকার লোকজন জানে এটা যেভাবে না। ওকে, সো সেজান ভাই, আপনার কাছে আমার মানে পুরো বিষয়টা শুনে আমার কাছে যেটা মনে হলো যে আপনি বিষয়গুলো নিয়ে মোটামুটি ইন্টারেস্টেড এবং আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে টুকটাক। আর আপনাদের ফ্যামিলিতে কি হয়েছে যেটা আপনি বলছিলেন যে পরবর্তীতে বলবেন বাবা মায়ের সঙ্গে যেগুলো ঘটে?
আমার আব্বু যখন লালমাটিয়া থেকে থাকতো অফিসের কাজের জন্য, এক কলিগ ছিল লালমাটিয়া মোড়ে, তখন সন্ধ্যার দিকে তাকে আমরা যাকে বলি ছিনে ধরা, তাকে ছিন বস্ত করেছে। তো আব্বুর কিছু লোকজন ওই অফিসের লোকজনকে ধরে ধরে আর কি অফিসে নিয়ে আসে, পর আব্বুকে দেখায় যে আব্বুকে বলতেছে যে একটু তো ঝিঙে ধরছে, এখন কি করা যায়। আব্বু যাই না, কারণ আব্বু তো অনেক বড় বড় একজন মানুষ। আব্বু শুধু আয়তুল কুরসি পড়লো,
বুঝতে পারছি হয়তো ওনার কথা আল্লাহ শুনেছেন, উনি হয়তো এভাবে করছেন না, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে কোন ধরনের কোন অকওয়ার্ড ঘটনা আপনাদের বাসায় ঘটে কিনা, যেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলেন।
আমরা যখন পুরান ঢাকায় থাকতাম তখন দেখা গেছে যে অনেক কিছু প্যারানর্মাল এক্সটেনশন হতো, তো দেখা গেছে সামনে আমি কাউকে দেখতে পারতাম কালো একটা ছায়ার মতন, বুঝতে পারতাম না এটা কি আবার কি হ্যালুসিনেশন হচ্ছে নাকি বাস্তবিক দেখছি, কারণ আমার পুরান ঢাকার যে মেন মেন বাসাটা ছিল
না। কিন্তু আমি জানতে চাই যে আপনি কেন এই সবের মধ্যে জড়ালেন, মানুষ যে এত এত ঘটনা এখানে বলে যায় সেটার এত মানুষ শুনে, এটা আসলে এই বিষয়টা কি? সেটা জানতে গিয়ে আমি যেটা দেখলাম যে এগুলো মূলত আমাদের রিলিজিয়নের জায়গা থেকে জিনের যে অস্তিত্ব সেই কেন্দ্রিক বিভিন্ন রকমের স্টোরি, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, প্রেজেন্টেশনের জায়গাটা থেকে অনেক সময় দেখেছি যে যেটা প্রেজেন্টেশন করছি সেটা নিয়ে কিছু লোক বলছে বিশ্বাস করে, কিছু লোক বলছে এটা একদমই ভুয়া, সেটাও ঠিক আছে এক ধরনের কমপ্লিমেন্ট, কিন্তু আপনারা ব্যক্তিগত জায়গা থেকে মানে নিজের খেয়ে মনের মুষ্ঠানোর দরকার থাকে, মানে কেন
একটু ডিফারেন্ট কিছু করতে চেয়েছিলাম।
আচ্ছা, ডিফারেন্ট কিছু বলতে?
আমাদের ইচ্ছে ছিল যে প্যারানর্মাল কিছু একটা করবো। ছোটবেলা যখন দেখতাম HBO তে ভূতের নাটকগুলো হতো, ভূতের ছবিগুলো হতো, তখন আমরা মোটামুটি এরকম একটা ড্রিম করতাম যে আমরা এরকম একটা টিম বানাবো, এরকম একটা টিম থাকবে, আমরা প্যারানর্মাল ঘটনা শেয়ার করবো, মানুষের সেবা যত্ন করবো, এরকমই আমাদের কি ছোটখাটো একটা স্বপ্ন ছিল আর কি। তো সেই সেটা ধারাবাহিকতা অনুযায়ী আমাদের আজকে ভৌতস্থি
বল।
এই পর্যন্ত আপনাদের অভিজ্ঞতা থেকে কোনো মানুষকে ভৌতিক কার্যক্রম থেকে কোনো হেল্প করছেন কিনা, কোনো উদাহরণ আছে এরকম?
হ্যাঁ, কিছু কিছু করছি, যেমন আমার শেখপুরে যে হুজুরটা হাসান ভাই,
আচ্ছা,
সে এখনো মানুষদেরকে সেবা যত্ন করে যাচ্ছে।
কিরকম সেবা দিচ্ছেন?
যেমন দেখা গেছে যে কারো যদি কোনো প্রবলেম হয়, দেখা গেছে যে কাল তেল ছুটে যান, বাড়ি বাড়ি বন্ধ করা,
তারপর বান ছুটানো বা বান দেওয়া, এরকম পুরো বাড়িটাকে ওনার ফর্মুলা এনে দুরুজের মাধ্যমে উনি এটাকে মোটামুটি সমাধান দেন।
আমরাও তো তেমন কিছু প্রয়োগ করে থাকি আমরা।
আচ্ছা ভাইয়া, তো এরকম সমস্যার সমাধান কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে, অনেক আলেম ওলামার মাধ্যমে বা কবিরাজের মাধ্যমে এরকম বাড়ি বন্ধ করা বা মানুষের উপর থেকে জিনের আসর তাড়ানো, ছড়ানো, ছুটানো,
এগুলো অহরহ হচ্ছে এবং এগুলো আদিকাল থেকেই আমাদের দেশে আছে। এগুলো নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, এবং অফকোর্স সেই জায়গাটা থেকে বিষয়টা অবশ্যই বিতর্কিত, কারণ এগুলো আসলে সে অর্থে প্রুভেন না। এটা শুধু কিন্তু আমাদের দেশে না, বিভিন্ন দেশগুলোতে আছে। তো এই কারণে বলছি যে এগুলো দ্বারা মানুষ অনেক সময় প্রতারিত হয়, অনেকে উপকৃত হচ্ছে, তো সবকিছু
হচ্ছে,
আবার কাকতালি ভাবে অনেকে হচ্ছে, কনফিডেন্স পাচ্ছে, হয়তো কিছুই জানে না কিন্তু ওনার কথা শুনে হয়তো মনে মনে বেটার ফিল করছে। যাই হোক, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় যেটা হচ্ছে যে আপনি এখানে এসছেন এবং আপনার ভৌতিক কিছু অভিজ্ঞতা আপনি শেয়ার করলেন, কিন্তু আপনার এই ভৌতিক অভিজ্ঞতার সাথে আমি যেহেতু বেশ কয়েকটা হন্টেড প্লেসে গিয়েছি, আমি যদিও তেমন কোনোদিন কোনো কিছু দেখিনি, দুটো জিনিস আমি বলবো যে আমার সঙ্গে মিলে গেছে, বাকি বিষয়গুলো নিয়ে আমার কোনো সে নেই এবং আমি কখনোই এই বিষয়গুলোর সাথে একমত না, কারণ আমি ওই ধরনের এক্সপিরিয়েন্স কখনো ফিল করিনি। সেটা হলো এই যে বাতাস যে বয়, ঠান্ডা একটা বাতাস চলে আসে, গরম একটা বাতাস চলে আসে। আমি বারঝার থেকে একটা লাইক করেছিলাম ভূতের আড়া নামে ওই জায়গাটা থেকে, ওখানে আমি বেশ কয়েকবার এই জিনিসটা ফিল করেছি, হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস চলে আসলো, একটা গাছে কথা নড়ছে না কিন্তু বাতাসটা শরীরে এসে লাগলো। ওই যে আমি মেনশন করতে পারছিলাম না আমি যখন লাইভে ছিলাম, কারণ আমার এতটাই বেশি ভয় লাগছিল, ওর সাথে মনে হচ্ছিল কথা না বলি এখান থেকে বের হয়ে যেতে পারলেই ভালো। ভালো হয়। এই ফিল্ডটার সাথে আপনার এই ফিল্ডের সাথে মিলে গেছে। আর উনি যেটা বলছিল যে টিম নিয়ে যখন কোন একটা জায়গায় যাই তখন ভূতের চেয়েও বড় সম টেনশনটা থাকে যে আমার টিম মেম্বাররা যদি কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এটাই কিন্তু সবচেয়ে ভয়ের জায়গাটা। কারণ কোনোভাবেই কাউকে বোঝানো যাবে না যে এটা আসলে ভৌতিক ভাবে হয়েছে বা এটা আসলে এখানে এরকম একটা জায়গায় গিয়েছিলাম, কারণ এগুলোর তো সেই অর্থে আইনি কোনো ভিত্তিও নাই। হ্যাঁ, এবং কোনোভাবেই এটা করা যাবে না, সেক্ষেত্রে একটা বড় ধরনের বিপদ হতে পারে। আর কোনো বাবা মা জেনে শুনে তার ছেলেকে অ্যাডভেঞ্চার করতে বা তার মেয়েকে অ্যাডভেঞ্চার করতে রাতের বেলা এত এরকম একটা জায়গায় পাঠাবে না। যদিও আমাদের এগুলো দেখতে ভালো লাগে, এগুলোর ব্যাপারে আমরা যথেষ্ট কিউরিয়াস। সুতরাং এই দুটো ফিল আপনার মিলে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসছেন এবং আমি আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাবো, আপনার এক্সপিরিয়েন্স গুলো মাঝে মাঝে আমাদের অনুষ্ঠানে এসে শেয়ার করবেন। ভালো থাকবেন আপনি। ওকে হক ভাই, এবার আপনার ঝুলি থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি কিছু আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান। রাইট,
জি ইনশাল্লাহ শেয়ার করবো। তবে তার আগে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক বেশি কৃতজ্ঞ আপনি আমাকে ডরের মতো অনুষ্ঠানে কিছু সময় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন।
জি অনেক ধন্যবাদ আপনার কৃতজ্ঞতা আপনার জন্য।
জি, তো আমার আজকে আমার গল্প একটু ভিন্ন। ডর যে কোনো মাধ্যমেই আমাদের ভিতরে আসতে পারে, আমরা ভয় পেতে পারি। তো আমি আমার ছাত্র জীবন অর্থাৎ শৈশবের একটি স্মৃতি ঘটনা আমি শেয়ার করতে চাচ্ছি। তখন সাল ছিল 1997 সাল, পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। স্কুল থেকে মোটামুটি প্রায় 3 কিলো দূরে আমার এক বন্ধুর বাড়ি। আমি কখনো তাদের বাড়িতে বেড়াতে যাই নাই, যেহেতু বাচ্চা মানুষ। পঞ্চম শ্রেণীর সামনে ফাইনাল পরীক্ষা, সে পরীক্ষার আগে আমার কিছু নোট সে নিয়ে গেল।
আচ্ছা,
হ্যাঁ, আমার কাছে না বলে। তো আমি দেখছি দিনের বেলা সে আমার নোট এরকম সে ঘাটাঘাটি করতেছে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ সচরাচর ফার্স্ট বয়ে ছিলাম।
হ্যাঁ,
সে এগুলো যখন নিয়ে গেল আমার অনুমতি ছাড়া, আমার কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড, নাম বলছি না, তখন তার একজন কাজিন আমার এলাকায় বাস করতো আমার গ্রামে।
ওকে,
হ্যাঁ, আমি তাকে বললাম আমার তো পরীক্ষা কয়েকদিন পরে শুরু হবে, তো আমার তো নোট গুলোর দরকার, চলো ওদের বাসায় যাই, তুমি ওদের বাসা চিনো, আমার নোট গুলো নিয়ে আসি।
ওকে,
হ্যাঁ, নচেত আমার আব্বু আমাকে পিটাবে যদি রেজাল্ট খারাপ হয়।
জি,
অনেক কষ্টের নোট, তাকে রিকোয়েস্ট করলাম, সে রাজি না, বাচ্চা মানুষ, যদিও বাচ্চার বাচ্চার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে ছোট মনে হতো, বাট আমরা নিজের অনেক বড় মনে করতাম, আমাদের ভিতরে অনেক সাহস। তো তার ওই কাজিনকে আমি রিকোয়েস্ট করে তাকে রাজি করালাম, সে তার বাসা থেকে অনুমতি নিয়ে আমার সাথে রওনা দিল বৃহস্পতিবার বিকেল বেলা।
ওকে,
তো তাকে নিয়ে যে রাস্তাটা সে চিনে ওই রাস্তা দিয়ে আমরা গেলাম মাগরিবের আজানের সময়।
ওকে,
হ্যাঁ, ওদের বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িটা খুবই সুন্দর বাড়ি, বাগান বাড়ি। তো বাড়িতে ওর আম্মু অর্থাৎ যে আমার নোটগুলো নিয়ে গেছে ওই ফ্রেন্ডের আম্মু খালাম্মা আমাকে অনেক আদর আপ্যায়ন করলো যে বাবা তুমি থেকে যাবা, তার সাথে সারা তো পড়াশোনা করবা, এরপরে শুক্রবারে আগামীকাল সকালবেলা তুমি চলে যাবা।
আচ্ছা,
তো আমি বললাম যে না, আমার তো বাসায় যেতে হবে, আমি বাসায় গেলে রাগারাগি করবে, বাসা থেকে আমার যেতে হবে, আমাকে ছাড়তেছি না। আমি অনেক রিকোয়েস্ট করে পরে হালকা নাস্তা করে মানে বিদায় নিলাম। কিন্তু তার যে কাজিনটা আমার সাথে গেল, সে তার ওই গ্রামে তার অন্য একটা রিলেটিভদের বাড়িতে সে চলে গেছে আমার কাছে না বলে। মোবাইল ফোন নাই, আমি তার সাথে তো যোগাযোগ করার কোনো পসিবিলিটি ছিল না, কিভাবে তাকে খুঁজে বের করবো, সময়ও সংকীর্ণ, এদিকে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা আজান হয়ে গেছে, আমার বাসায় যেতে হবে। তো ওকে পাচ্ছি না, চিন্তা করলাম ও যা খুশি করুক আমি চলে যাবো, আমি আজকে থাকবো না। তো আমার বন্ধুটা আমাকে লাস্টে বললো তুমি তো ওদিক দিয়ে আসছো, সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে গেলে তোমার একটা সুন্দর একটা নতুন রাস্তা হয়েছে আমাদের এদিকে, তোমাদের বাড়িতে যাওয়া খুব ইজি হবে।
জি,
তোমার কোনো ঝামেলা হবে না, তোমাকে রাস্তাটা দেখাই দিচ্ছি, আসো। মাগরিবের পরে নাস্তা পানি করে তার সাথে হাঁটলাম, তার গ্রামের একেবারে মাথায় চলে গেলাম। তো ওখান থেকে সে আমাকে দেখাই দিল, ওই যে দেখো সুন্দর রাস্তা, নতুন রাস্তা, সোজা চলে যাবা, এই রাস্তার মাথায় তোমাদের গ্রাম।
ওকে,
প্রায় 3 কিলোর মতো রাস্তা।
রাত কটার দিকে এটা?
এটা মাগরিবের পর সন্ধ্যা 7টা।
ওকে, ওই সময়টাতে?
হ্যাঁ,
ইভেন গ্রামে এই সময়টাতেও কিন্তু রাস্তাঘাট একদম পুরো ফাঁকা থাকে,
নিরিবিলি হয়ে যায়। তো তাদের বাসা যেতে তোমার মাগরিব হয়ে গেছে, ওই নাস্তা পানি করতে করতে জাস্ট টু লেট হয়ে গেল আর কি।
জি,
তো আমি তখনও কোনো মানে দুশ্চিন্তা মাথায় ছিল না যেতে পারবো কিনা, যেহেতু রাস্তা সোজা রাস্তা, আমি হাঁটা ধরলেই তো আমি পৌঁছে যাবো। তো আমি হাঁটতেছি আমার নোট নিয়ে, ডান হাতে ওই নোটগুলো ছিল, তো মোটামুটি 10 মিনিট হাঁটলাম। 10 মিনিট হাঁটার পরে হঠাৎ করে আমার মানে কেমন যেন আমার এখন ভয় শুরু হতে লাগলো,
মানে অটো যে ভয়টা চলে
আসে, অটো 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 যে ভয়টা।
আচ্ছা, এই ভয়ের জায়গাটা থেকে আমরা একটা বিরতি নেব, ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের প্রিয় শ্রোতা। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি দর ইক্লিপসে। আপনারা আছেন এবিসি রেডিও FM 89.2 তে, আমি আরজিকে দিয়ে আপনাদের সাথে আছি। প্লিজ স্টে টিউনড।
ভর মানে ভয়।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ইক্লিপসে, এবং আমি আরজে কিবরি আপনাদের সঙ্গে রয়েছি। আমরা হক ভাইয়ের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শুনছিলাম, আমরা সেই ঘটনাতেই ফিরতে চাই। আর এই অনুষ্ঠানে যারা আসতে চান তারা বিভিন্নভাবে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে কমিউনিকেট করতে পারেন, একই সাথে আমাকে পার্সোনালি মেইলও করতে পারেন। এছাড়াও আপনারা এবিসি রেডিও যে নাম্বারটি আছে সেখানেও কল করতে পারেন, আর আমাদের পেজে যে নাম্বারটি দেওয়া আছে সেখানেও চাইলে এসএমএস করতে পারেন। ওই নাম্বারটিতে ফোন করা যায় না, শুধু এসএমএস করা যায়, আপনারা চাইলে ওখানে এসএমএস করতে পারেন। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/dorteam। আমি আবারও বলি www.facebook.com/DAARTEAM, দ্যাট ইজ কল ডর টিম। এই পেজটি ছাড়া আর যাবতীয় পেজ যেটা ডরের নামে আছে কিংবা অন্য কোনো ইউআরএল এ আছে, এটার সাথে ডরের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এই পেজে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনি আমাকে এসএমএস করতে পারেন। আর আপনারা যদি রেডিওর মাধ্যমে আপনাদের অভিজ্ঞতাগুলো ফোন কলে রেকর্ড করে আমাদেরকে পাঠান, আপনারা চাইলে এই নাম্বারটিতে ফোন করতে পারেন 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই নাম্বারটিতে ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা আপনি শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। আর আপনি চাইলে আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে মেইল পাঠাতে পারেন, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kevriya.com। আমার নামে ফেক ওয়েবসাইটও আছে, এই ওয়েবসাইটটি ছাড়া অন্য যেসব ওয়েবসাইট আছে সেগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। ওকে জি, তারপরে কি হলো? ভয় লাগছিল আপনারা?
হ্যাঁ, অনেক ভয় লাগছিল। 10 মিনিট হাঁটার পরে চিন্তা করলাম যে আর তো বেশিক্ষণ মনে হয় নাই, কিন্তু রাস্তার মাথাও দেখা যাচ্ছে না। আমি হাঁটছি তো হাঁটছি, আস্তে আস্তে শরীরে ঘামতে শুরু করলো শরীরটা, যে মনে হয় কিছু একটা আমার পেছনে হাঁটছে, স্যান্ডেলের শব্দ পাচ্ছি, আমি কিন্তু খালি পাই। আমি ফিল করতেছি যে কে একজন আমার পিছনে পেছনে হাঁটতেছে, একটু পরে দেখি যে কারো কোনো স্যান্ডেলের শব্দ নেই, আবার খানিক বাদে আবার স্যান্ডেলের শব্দ শুরু, চটচট চটচট করে কেউ একজন হাঁটে। দুই পাশেই আলু ক্ষেত অর্থাৎ ফসলি জমি, নতুন রাস্তা, মাটির রাস্তা, দুই পাশে ফসলি জমি, মাঝে মধ্যে ব্যাং ডাকে না ব্যাং, তারপরে মাটির নিচে কিছু পোকা মাকড়, উগলি ডাকছে। তা আমার কাছে আরো বেশি ভয় লাগতেছিল যে আমি আজকে রাস্তা কি পাড়ি দিতে পারবো কিনা, সম্ভব হবে কিনা। তখন খুব জোরে দৌড় দিলাম, আমি খুব দৌড়াচ্ছি ক্লান্ত, আমি আবার আমার স্পিড কমে গেল, আমি আস্তে আস্তে হাঁটতেছি, দেখি যে এখন কোনো শব্দ নেই। কিন্তু সেই সময়টাতে আমার মনে হয় আমি রাস্তার মাঝামাঝি পজিশনে চলে আসছি। একটু পরেই আমার ওই রাস্তার ডান পাশ থেকে হিন্দু গ্রাম, ওই গ্রামের মধ্যে শব্দ শোনা যাচ্ছে যে তারা পুজো দিচ্ছে বা একটা কিছু। একটু মনে সাহস লাগলো যে মানুষজন আশেপাশে আছে, যদিও অনেক দূরে, আস্তে আস্তে হাঁটতেছি রাস্তার মাঝামাঝি অবস্থা যাওয়ার পরে দেখি দূর থেকে কি যেন মানে একদম রাস্তার সাইডে আর কি এরকম নড়তেছে, টাটা দেয় যেভাবে এরকম আস্তে আস্তে নড়তেছে, বিশাল আকার। তো রাস্তা কিন্তু অত উঁচা না, 2-3 ফিট এরকম নতুন কাদামাটি রাস্তা। তো আমি ওইটা দেখে আমার অনেক ভয় লাগতেছে যে মাই গড, দূর থেকে এটা কি জিনিস, নিশ্চয়ই কোনো জিন ভূত বা শয়তান আমাকে দেখছে, এখন আমার রাস্তা অর্থাৎ পথ আটকে তারা সে দাঁড়ায় আছে। আর ছোট মানুষ তো অনেক ভয় লাগতেছে, আমি এখন সামনে যাব না পিছনে যাব, রাস্তার মাঝামাঝি অবস্থায় এসে এই দৃশ্য আমার চোখে পড়লো, এটা তো সাংঘাতিক ব্যাপার। এখন আমি যদি পিছনে যাই ওই যে বড় জিনিসটা দেখলাম ওইটা হয়তো আমাকে তাড়া করতে পারে, আর আমার বন্ধুর বাসায় গেলে আজকে রাত্রটা তো ওখানেই থাকতে হবে। চিন্তা করলাম এতটুকু পথ যেহেতু চলে আসছি ওটার পাশ দিয়েই যাবো কিনা, একটু সামনেই আগাই, হ্যাঁ নিচের দিকে তাকায় আগাই, যে আমি এটার দিকে তাকাবো না, আমি মাটির দিকে চোখ করে করে এবং নিচের দিকে তাকিয়ে আমি হাঁটতে, সামনে যাওয়ার পরেই দেখি যে রাস্তাটা ভাঙা, বাম পাশ থেকে ডানের দিকে যাচ্ছে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে ক্যানেল, পানির ক্যানেল,
নালা, নালা
ওই ধান খেতে পানি দেয়, মূলত ওই নালা থেকে পানিটা রাস্তা রাস্তাটা মাঝখানে ভাঙা, যার কারণে ওই নালা থেকে পানিটা এদিকে একটা ছোট একটা সাব ক্যানেল তৈরি হয়েছে একদম রাস্তার মাঝামাঝি অবস্থায়। হ্যাঁ, তো ওইদিকে স্বচ্ছ পানি যায়। তো আমি চিন্তা করলাম রাস্তাটা যদি ভাঙা আমি ওটাকে কোন জায়গায় দেখলাম, ভাঙাটার এই পাশে না ওই পাশে, আমি তো ভাঙা পর্যন্ত চলে আসছি, আমি যে দূর থেকে যে ছায়া মূর্তির মতো একটা কিছু দেখলাম ওটা তো আমার চোখে এখন এখনো পর্যন্ত পড়তেছে না, নাকি একেবারে আরো সামনে গেলে আমার চোখে আসবে। তারপর আমি তাকাই না, কিন্তু আমি আস্তে আস্তে বামে নামলাম রাস্তা থেকে, মাটি থেকে। চিন্তা করলাম যে ক্যানেল পাড়ি দিয়ে তো আমার যেতে হবে। তো যেই পানির সামনে গেলাম, পানি গোড়ালি পর্যন্ত, পানিতে যে আমি পাড়া দিব সেই আবার ওটার কথা মনে পড়ল। এখন যদি আমাকে পানিতে এরকম ঘেরে ফেলে তখন তো আমার অবস্থা শেষ। শরীরটা এরকম ঘেমে গেল কি বলে ভাইয়া, বিশ্বাস করবেন না, আমি মনে হয় অনেক বেশি ভয় পাচ্ছি জীবনে ওটা। হ্যাঁ, যে আমি একটা ছোট মানুষ, এরকম পানি পাড়ি দিতে হবে আমাকে রাত 7:30 বাজে এরকম সময়। আমি তাও হিম্মত করে কিছু দোয়া দুরুস, তখন তো ছোট ছোট দোয়া কালাম পারতাম, পা দিয়ে আমি পানিটাকে অতিক্রম করার চেষ্টা করতেছি। হঠাৎই দেখি যে আমার পাশে একটা বড় একটা তালের গাছের যেই কাণ্ড থাকে না, তাল পাতা যেটাকে বলে, ওটা এরকম কোপা মাটিতে গেড়ে দেওয়া। তো ভাবলাম হয়তো কেউ এখানে এটা কোনো একটা ফসল চাষ করার জন্য বা কোনো একটা কারণ হয়তো এখানে গেঁথে রাখতে। যাই হোক, তো আমি রাস্তার উপরে উঠলাম, উঠেই চোখ গেল সামনের দিকে যে ওই বড় জিনিসটা আমার চোখের সামনে আছে কিনা, দেখি যে ওটা নাই। তখন তখন আমি আশ্চর্য হলাম, আমি এত বড় একটা জিনিস সামনে দেখলাম ওটা নাই। হ্যাঁ, তো পিছনে তাকালাম, দেখি যে ওই তাল পাকাটা ওইটা ওই জায়গাটা দাঁড়িয়ে আছে বাতাসে নড়তেছে, আমি যেটা আমি পিছনে রেখে চলে আসলাম ভাঙা জায়গাটাতে। আমি তখন একটু স্বস্তি পেলাম, মনে হয় আমি তাল পাকাটাই হয়তো দেখছি, তাল গাছের যে পাতাটা এটা হয়তো আমি দেখছি। তাও নিজেকে আমি ভুল দিতে পারতেছিলাম না, আমি ভুল দেখছি
না, এনভায়রনমেন্টে আসলে ফ্যাক্ট না। আপনি যেমন যেটা বলছিলেন যে সন্ধ্যার সময় একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ওই সময়টা যদি মনের মধ্যে অন্য কিছু ফিল হয়, খুব স্বাভাবিকভাবেই চারপাশের পরিবেশকে অদ্ভুতের মনে হবে, অদ্ভুতের পরিবেশ মনে হবে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আপনি যেগুলো দেখেছেন সেগুলোর ওই ফিলে না থাকতেন তাহলে তো কোনো ব্যাপারই ছিল না,
ব্যাপারই ছিল
কিন্তু ফিলে ছিলেন বলেই আপনার এই জিনিসটা
সমস্যাটা দেখা দিচ্ছে।
রাইট, এবং আমরা সেই জন্য ডরে সবসময় বলি যে ভয় পাওয়াটা যদি আপনার কাছে বিনোদন হয় এবং ভয়টা যদি আপনি আসলে পেতেই চান, তাহলে কিছু রেসিপি আছে, যেমন একা একা শুনতে হবে এই অনুষ্ঠানটা এবং ঘরের বাতি নিভিয়ে দিতে হবে, যদি জানালা খোলা সম্ভব হয় এবং জানালার পাশে যদি ফাঁকা জায়গা থাকে জানালাটা খুলে তারপরে হেডফোনে একদম রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত হয় এরকম একটা অবস্থায় আপনি শুনতে থাকেন, তো তাহলে দেখবেন যে আসলে এনভায়রনমেন্ট অটো ক্রিয়েট হয়ে গেছে এবং পরিবেশটা ভুতুড়ে হয়ে গেছে।
তো পরে আমি যখন দেখলাম যে তাল পাখাটা, এটা কনফার্ম করার জন্য যে এটা আসলেই জিনভূত টাইপের কিছু কিনা নাকি আসলে রিয়েল এটা কোনো তাল গাছের পাখা, এটা চেক করার জন্য তা আমি পিছনে গেলাম, আবার ওটাকে ধরে দেখবো, ছুঁয়ে দেখবো।
ওকে,
আস্তে করে আলতোভাবে এটা টাচ করে দেখলাম যে এটা না আসলে এটা তাল গাছের পাখা। তো কনফার্ম হয়ে আমি আবার চলে আসছি।
ওকে,
তো 2-3 মিনিট মানে কদম একটু দূরে চলে গেলাম, 2-3 মিনিট পরে আমি হঠাৎ করে চিন্তা করি যে না এটা আবার জিন হয়ে যেতে পারে। তখন একেবারে চোখ বন্ধ করে এক দৌড়ে আমার বাড়ির দিকে ঘুমাই গেলাম এবং সারারাত্র এটা নিয়ে আমি খুব ভাবতেছিলাম, এটা আসলে পাকা দেখলাম না জিন কিছু একটা দেখে আসলাম। তো পরে ভাই আমি সকালবেলা কনফার্ম করার জন্য আবার দিনের আলোতে আমি আবার ওই স্পটে যাই, নিয়ে দেখি যে ওই পাখাটা পাখার জায়গাতেই আছে এবং ওটা ধরে দেখি যে এটা নিতান্ত একটা শুকনা তাল গাছের পাখা, জনস্বার্থে হয়তো ওটা এখানে পানিতে যাতে কেউ না পড়ে বা কোনো গাড়ি যাতে ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট না করে এই জন্য সিম্বল হিসেবে পাখাটা গিয়ে রাখছে।
ওকে, সেটাকে আপনার অনেক বড় কিছু মনে হয়?
হ্যাঁ, এটাকে আমার অনেক বড় কিছু মনে হয়েছে।
ওকে, তো এরকম একটা আমি ইয়েও দেখেছিলাম ফেসবুকে, আমি জানি না এই গল্পটা করেছি কিনা, ইন্ডিয়াতে এটা একটা রিয়েল স্টোরি, এটা ছোট্ট একটা ডকুমেন্টারির মতো করে এটা বানিয়েছে ওরা, শর্ট ফিল্ম বলবো আমি। সেটা হচ্ছে জঙ্গলের মতো জায়গাতে এক ভদ্রলোক বসবাস করেন, চারপাশে অনেক তাল গাছ আছে, শুনশান নীরব একটা জায়গা। তো ভদ্রলোক সারাদিন কাজ করে বাসায় ফেরেন, বেসিক্যালি বাসায় হচ্ছে ওনার ওয়াইফ আর ওনার ছোট মেয়েটা থাকে। তো ওনার ওয়াইফ একদিন উঠান ঝাড় দিতে গিয়ে বাচ্চার কান্নার শব্দ পাচ্ছে এবং ও মনে হচ্ছে কোনো একটা তাল গাছ থেকে বা কোনো একটা নারকেল গাছ থেকে শব্দটা আসতেছে। প্রথম দিন সে খুব ভালো করে বিষয়টা খেয়াল করে ওইভাবে আসলে জিনিসটা নোট করে, কোথা থেকে বাচ্চা কান্নাতে ঠিক আছে এটা বলি ধরে, এবং তারপরে সে রেগুলারই কান্নার শব্দটা পাওয়া শুরু করলো। এরপরে মানুষের তো কিউরিওসিটি হবেই,
হ্যাঁ কে কান্না করে
কে কান্না করে। তো একদিন সে তার হাজবেন্ডের সাথে বিষয়টা শেয়ার করলো, হাজবেন্ড বলছে না এটা এটা কিরকম কিছু না, তুমি হয়তো উল্টা পাল্টা শুনেছো সারাদিন বাচ্চা কাছে নিয়ে থাকো, এবং তার হাজবেন্ড সেও এরকম একটা কান্নার শব্দ শুনতে পেলো। তখন সে খুব সিরিয়াস হয়ে গেছে যে আমার ওয়াইফ এখানে থাকে, আমার বাচ্চা এখানে থাকে, নিশ্চয়ই এখানে উল্টাপাল্টা কিছু একটা আছে এবং এভাবে তো আসলে এটা ছেড়ে দেওয়া যায় না। খুব স্বাভাবিকভাবেই সে কিছু স্টেপ নিয়েছে, তার বন্ধু বান্ধবকে সে ফোন দিয়েছে, তার বন্ধু বান্ধব গাড়ি ভাড়া টাড়া করে চলে আসছে। তো এসে ওই এরিয়াটা তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও কিছু পায় না, কোথাও কিছু পায় না। বললো যে তাহলে তো এভাবে একাকে রেখে যাওয়া যাবে না, আমাদের এখানে স্টে করতে হবে রাতের বেলা, আমরা দেখি দুদিন থেকে যে এরকম কোনো শব্দ আসে কিনা, রিসার্চ করবে। তারা দুদিন থেকেছে এখানে, তারাও হঠাৎ করে এরকম একটা শব্দ পেলো, কান্নার শব্দ। ওরাও রীতিমতো মশাল টশাল নিয়ে রাতের বেলা পুরা নারকেল বাগান চষে দাঁড়াচ্ছে, যখন কোথাও কেউ খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে ওরা মনে করলো যে নিশ্চয়ই কোনো প্রেতাত্মা এখানে অপুষে আছে, প্রেতাত্মাকে ভোগ দিতে হবে। তো ওনারা একটা পূজার আয়োজন করলো, যে ওই গ্রামের যে মাতব্বর ছিল ওই এলাকার তাকে ডাকা হলো, গ্রামের মাতব্বর আসলো, আয়েশা বসলো এবং সে খুব সন্দেহের চোখে ওই ফ্যামিলির যে ছোট মেয়ে আছে তার দিকে তাকাইলো। পুরো ভিডিওটা অত্যন্ত সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন শটে, এবং আমার নিজেরই খুব ভয় লাগছিল যে ভোগ টোক দেওয়া হলো এবং ওই গাছটা যে গাছটা থেকে ওই শব্দটা আসে ওই গাছটার চারপাশে লাল ফিতা দিয়ে বেঁধে দেওয়া হলো। ওরা মনে করা হলো যে যাক ওনাকে এবার শান্ত করা গেছে, তার থেকে এবার আর কোনো
শব্দ হবে না।
তো এরকম ফ্রেন্ডরা চলে গেছে, এরপরে গাড়ি ট্রেনে ওনারা বিদায় হলো, যিনি পুরোহিত আসছিল তিনিও বিদায় হলো, চেয়ারম্যান যিনি ছিল তিনিও বিদায় হলো, এবং ভদ্রমহিলা নতুন শাড়ি ঠাড়ি পরে ভোগ দিয়েছে, সে তার ঘরের মধ্যে ঢুকতেছে, হাজবেন্ডও খুব খুশি যাক এটা ইয়ে হয়েছে। ইন দ্য মিন টাইম আবার সেই বাচ্চার কান্নার শব্দ, এবং বাচ্চার কান্নার শব্দ শোনার সঙ্গে সঙ্গেই হাজবেন্ড আর ওয়াইফ দুইজনে মিলে দৌড় দিয়ে কাছে কাছে গেছে। গাছের কাছে গিয়ে দেখে একজন গাছি যে নারকেলের গাছে চড়ে নারকেল পারে ডাক্তারে, সে নামতেছে কাছ থেকে, নেমে তার কোথা থেকে মোবাইল বের করতেছে, এবং মোবাইলের রিংটোনটা হচ্ছে বাচ্চার কান্নার শব্দ,
বাচ্চার কান্নার শব্দ।
এটার উপরে কিন্তু ছোট্ট একটা শর্ট ফিল্ম হয়েছে বেসড অন ট্রু স্টোরি, আপনারা ফেসবুকে থেকে দেখেও থাকবেন। আপনার এই তালফাকার সাথে আমার কেন জানি মনে হয় একটা মিল আছে। যাই হোক ভাই, আপনি আসছেন, আপনাকে অনেকক্ষণ বসে রাখছি এবং আপনার কথা শুনতে চাই। জি, আপনার নাম এবং পরিচয় যদি একটু বলেন।
আমি মোহাম্মদ সাইফুল ইসলাম।
হ্যাঁ বলুন, কি বিষয়ে আসলে কথা বলতে চাই?
আমার ছোট ভাইয়ের একটা ঘটনা আমি এখানে শেয়ার করবো। তার নাম বাবু, সে আমাদের এলাকার পাটনা জেলা সদানোর থানা এবং সাতবাড়ি ইউনিয়ন গোবিন্দপুরের বাড়ির। ওদের পরিবারটা ছিল একটা আসলে গরিব, সহজে কারণে গরিব হওয়ার কারণে ও মানে আমাদের গ্রামেরই এক বড় ভাই, মানে সে রাজমিস্ত্রি হেড আর কি, যে বাড়িঘর তৈরি করে আর কি। এই রাজমিস্ত্রির সঙ্গে সে আর কি ঢাকাতে চলে আসে কোন একটা আবাসিক এলাকা। তো ঘটনাটা 2002 সালের দিকে সম্ভবত। ও আমাকে যেটা বলছে আর কি, ও বললো যে ভাইয়া আমি যখন মানে ঘটনা কালেক্ট করে গিয়ে সেটা আমি বলি, আমি যখন 2016 সালে যখন আমি কোরবানি ঈদে বাড়ি যাই ঢাকা থেকে, তখন আমার ঘটনাটা মনে পড়ে যে ও নাকি এরকম রাত্রে কান্নাকাটি করতো, তারপরে ঘোরাঘুরি করতো, এরকম জিনিসটা মানে নজরে আসে আর কি। তো চিন্তা করলাম তাহলে আমি শুনে দেখি আসল ঘটনাটা কি। তখন ও আসলে বলতে চাইছিল না, তারপর আমি ওকে ডেকে নিয়ে আসলাম যে তুমি আসো, আমি মানে তোমার ওই ঘটনাটা আমি শুনবো আসলে তোমার কি হতো ওই সময়, তুমি কান্নাকাটি করতা মানে ঘোরাঘুরি করতে এরকম ঘটনা থেকে। প্রথম দিকে আমাকে বলতে চাইনি, পরে আমি তো রিকোয়েস্ট করার পরে আমাকে বললো যে ভাইয়া আসলে এই ঘটনাটা আমি দ্বিতীয় কোনো পার্সনকে বলি না এখন পর্যন্ত। তো আমাকে বলছিল যে যা হয়েছে এটা নাকি ওই নিষেধ করছিল, মানে যে আর কি ওর উপরে ছিল সে নাকি নিষেধ করছে, কাউকে বলা যাবে না, বললে আরো বেশি ক্ষতি হবে, সেজন্য কাউকে বলেনি। কিন্তু আমাকে বলছে একটা কারণে, সেটা সেরা শেষের দিকে বলবো। তো আমার ঘটনা চলে আসে, তো যখন ও গ্রামের বড় ভাইয়ের সঙ্গে রাজমিস্ত্রির সঙ্গে যখন ঢাকাতে চলে আসে, তো ওর বয়স তখন 13-14 হবে, কিন্তু ফিজিক্যাল যে মানে একটা 16-17 বছর বয়সের একটা ছেলেদের মতোই হবে, আর স্বাস্থ্যবান ছিল এবং খুবই সাহসী ছিল। ও যখন ওইখানে গিয়ে যখন কাজ শুরু করে ঢাকায় একটা আবাসিক এলাকা, নাম বলছে না সংগত কারণ, কাজ করার কিছুদিন পর ওইখানে পাশে একটা জঙ্গল ছিল। তো যখন ও কাজ শেষ করে একদিন রাত 9টার দিকে কাজ শেষ করে ওর দুটো বন্ধুর সঙ্গে ও ওই জঙ্গলের দিকে আর কি ঘুরতে যায়, জঙ্গল আশেপাশে ঘুরতে যায়। একটা সময় ও মানে ওরা জঙ্গলের মধ্যে একটা পায়ে হাঁটা যে রাস্তা গুলো আমরা বলি যে হাঁটতে হাঁটতে একটা পায়ে হাঁটা রাস্তা হয় না, ওই রকম পা হাঁটা রাস্তা দিয়েও হাঁটতে ছিল ওরা তিনজন। তো ওর দুটো বন্ধু সামনে আর একটু পিছনে, ও দেখতেছে মানে ওর ভাষায় বলতেছে কথাটা, হ্যাঁ হ্যাঁ। তো ও বলতেছে যে ভাইয়া আমি দেখলাম একটা মহিলা আসতেছে, মানে মেয়ে টাইপের একটা মেয়ে আসতেছে, সুন্দর সেজে গুজে, তার পরনে ছিল লাল শাড়ি, প্রথম লাল শাড়ি এবং গহনা ছিল হাতের, তারপর গলায় এরকম একটা সোনার গহনা পরে লাল শাড়ি পরে বইয়ের আকৃতি আর কি। মানে নতুন একটা মেয়েকে যখন একটা বিয়ে হয়, নতুন বিয়ে হয় ঠিক ওই সময়কার ওই রকম একটা সেজে গুজে সে আসতেছে। তো আসলে দেখার পরে রাত 9টা দিকে এরকম একটা ঘটনা, ও সবাই একটু ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ও বলছে এই তোরা দেখছিস ওই যে কেদিন আসতেছে জঙ্গলের ভিতর থেকে একটা মেয়ে সুন্দর সেজে গুজে, তোরা বলে যে কই আমরা দেখি না। তখন মানে ওরা চারিদিকে খোঁজ মানে খুঁজে থাকে ওরা ফ্রেন্ডরা, ওরা কেউ দেখতে পায় না, কিন্তু বাবু দেখতেছে। যখন বাবু দেখলো যে ওর কাছাকাছি প্রায় চলে আসছে আর হয়তো 30-40 হাতে এরকম দূরে হবে, তখন বলছে না আমি থাকতে পারবো না এখানে, চলে আসলো কাছাকাছি। তখন ওই ওর দুটো ফ্রেন্ড ছিল, ওরা একটু ভয় পেয়ে যায় যে আসলে হতেও পারে যেহেতু জঙ্গলে মাঝখানে, তো দ্রুত এখান থেকে ওরা চলে যায়। পরে তো ওরা যখন ঘুমিয়ে পড়ে, কাউকে কিছু বলেনি না বলে ওরা মানে ঘুমিয়ে বসে, ঘুমিয়ে পড়ার পরে বাবুকে স্বপ্ন দেখেছে তুমি করে বলছে মানে তুমি অমুক দিন আসবা, এটা ডেট দিছে, সেই ডেটে তুমি ওই রাত 9টার দিকে তোমাকে আসতে হবে। মানে পরের দিন সকালে ঘুম থেকে উঠছে, কাজ টাজ করছে, যথাযথ কাজ টাজ করবো ওই ডেটটা আসতে আর কি। তখন আমার মনে করছে যে আসলে একদিন একটা মেয়েকে দেখলাম, আবার স্বপ্ন দেখালো, আসলে কি ঘটনাটা দেখে আসে। আমি আগে বলছি ও খুব সাহসী ছিল, কাউকে নিয়ে আসে না, ওই একাকে চলে আসে, কাজটা শেষ করে নাটার দিকে চলে আসে। আসার পরে সেম জায়গায় দাঁড়াইছে, দেখে যে ওই দিন কাছে বেগুনি রঙে একটা শাড়ি পরে, সেম যে গহনাগুলো ছিল ঠিক ওইভাবেই সেজে বেজে আবার আসতে চলছে। তো আসার পরে ওর কাছে চলে আসছে, বাবু তো আসলে একটা মানে বললাম যে দরিদ্র ফ্যামিলি, মানে ও যেভাবে বলতো সেভাবে যে মানে ওই দিনকে তোমাকে দেখলাম, আমি দেখার পরে আমার বন্ধুরা তোমাকে দেখতে পারলো না, আমার তুমি আমাকে স্বপ্নে দেখাইছো, মানে এটা আসলে কি আমি বুঝতে পারলাম। তখন ওই মেয়েটাও কি বলতেছে যে আসলে ওরা দেখতে পাবে না, মানে তোমার ফ্রেন্ডরাও আমাকে দেখতে পাবে না, মানে আমি তোমাকে দেখছি এবং আমি এখানে আসার পরে সবজন তোমাকে দেখছি। আমি বলতেছে তো তুমি আমার কাছে কি চাও, বলতে আমাকে তোমার খুব পছন্দ হয়, সরাসরি মেয়েটা বলতেছে বাবুকে যে তোমাকে আমার খুব পছন্দ হয়। তখন বাবু চিন্তা করছে আসলে একটা রাত্রে একটা মেয়ে এখানে আসছে আমাকে পছন্দ করে, ও তো 13-14 বছর বয়সে একটা ছেলে কি ওর মধ্যে আছে আর কি, ওরা তেমন বুঝতে পারে না। ওরাতে বাবু যখন মানে ঘাটটা নিচু করে মাঠের দিকে থাকে, যে ওর পাটা ওই মেয়েটার পাটা মাটি থেকে আধাত উপরে আছে।
ও মাই গড,
হ্যাঁ বাবুর সামনে। তখন বাবু সহজে ভয় পেয়ে গেছে, কিন্তু আসলে আমি বলছি অনেক সাহসের, আমি যদি বলি ওর সাহসের মানে একটা ঘটনা বলি, সেটা হলো আমাদের গ্রামে অনেকগুলো মানে জঙ্গল ছিল আমাদের গ্রামে।
আচ্ছা না, এই সাহসের ঘটনা আমাদের মূল ঘটনাকে ভুলিয়ে দেবে, আপনি বরং এই পা উপরে উঠে আছে এটাকে শেষ করেন, তারপর সাহসের ঘটনায় যাবেন।
আচ্ছা ঠিক আছে। তো পা এখানে উপরে উঠে আছে, তখন বাবু চিন্তা করলো আসলে এটা মানে মানুষ হবে না, অন্য কোনো কিছু হবে নিশ্চয়। তো তখন ও একটু মানে ভয় পেলেও সাহসটা হারায় নেই ওইখানে। তো বলতেছে যে সে তোমার তো মানে মাটিতে পা নেই, তুমি তো অন্য কিছু সম্ভব। হ্যাঁ মেয়েটা বলতেছে হ্যাঁ আমি মারা গেছি, এখন কবে মারা গেছে সেটা আমি বলবো।
মেয়েটা বলতেছে মারা গেছে,
হ্যাঁ সরাসরি বলতেছে মারা গেছে। তো এটা বলার পরে বাবু আরো ভয় পেয়ে গেছে, ভয় পাবার কিছুক্ষণ কথাবার্তা বলছে, বলা টলার পরে রাত হওয়ার কানে বাবু চলে আসতো এখানে, কিন্তু ওকে কোনো ক্ষতি করেনি। বাবু চলে আসতে, চলে আসার পরে ঘুম আসতে, এরকম চলতেছে কিছুদিন। চলার পরে ও কাউকে কিছু শেয়ার করেনি, ঘটনাগুলো একাকি রাখছে, নিজের মধ্যেই রাখছে। তো আবার একদিন স্বপ্ন দেখে সত্য, মানে আসলে ঘটনাগুলো হয় এইভাবে, ও যখন ঘুমায় স্বপ্নেও মেয়েটা ওকে দেখা যায়, এবং ওই স্বপ্নের মধ্যে দেখা দেওয়ার পরে ও যে ডেটটা বলে মেয়েটা সেই ডেটে ওটা আসতে হয় এখানে,
এবং তারপরে মেয়েটা দেখা দেয়।
হ্যাঁ শুধুমাত্র স্বপ্নে বলার পরে ও দেখা করতে পারবে, আর দিতে কোনো ওয়ে নাই ওষুধ দেখা করতে। তো স্বপ্নে আবার দেখায় যে তুমি অমুক ডেটে মানে একটা ডেট দেয়, সেই ডেটে তুমি আসবা, এবং না আসলে তোমার অনেক ক্ষতি হবে। ওই দিনকে ট্রেড দিয়ে দিয়েছে ওকে, যখন ট্রেড দেয় তখন ও একটু ভয় পেয়ে যায়। পরেতে মানে ওর দুটো ফ্রেন্ড যে আগে প্রথম দিন গিয়েছিল গেছিল তার সঙ্গে করে নিয়ে ওদেরকে নিয়ে আবার সে ওখানে গেছে, জঙ্গলের কাজটা শেষ করে তো ওইখানে গেছে। যাওয়ার পরে ও আর কি ওর দুটো ফ্রেন্ডকে বলছে তোরা মানে জঙ্গলের পাশেই থাকবি, ভিতরে ঢোকার দরকার নেই, আমি যখন ভিতরে যাবো যদি আমার কোনো প্রবলেম হয় বা সমস্যার অবশ্য হয় তাহলে আমি চিৎকার মারবো, আর সঙ্গে সঙ্গে তোর ভিতরে চলে যাবে। তো এটা বলে আর কি ওরা ফ্রেন্ডদের জঙ্গলের একটু পাশেই বসে আছে, ও ভিতরে ঢুকছে। ঢোকার পরে দেখো ওই দিনকে একটা ওই মেয়েটা আসছে, কিন্তু আগে যে দুদিন লাল শাড়ি প্রথম দিন যে পরে আসছিল, পরের দিন বেগুনি শাড়ি পরে আসছে, গহনা ছিল, এদিকে কোনো গহনা টানা নেই, কিন্তু শাড়ি পরে আসছে আপনার সেলোয়ার কামিজ পরে না, মেয়েরা যেটা পরে আর কি সেই সেলোয়ার কামিজ পরে আসছে, নর্মাল একটা মেয়ের মতো সাদা মতো এসে ওকে বলতেছে যে অনেক কথাবার্তা বলছে, তুমি আমাকে এরকম বললে ট্রিপ দিলা যে নাস্তে ক্ষতি হবে, তোমার আসলে কি বলো বলো, মানে এরকম একটা একটা পর্যায়ে গিয়ে দাঁড়াই যে ভাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আসলে কি রকম মানে ওনার প্রতি আকৃষ্ট হয়েছিল। তো বললো যে ভাই আসলে আমি সত্যি কথা বলতে আমি একটু আকৃষ্ট হয়ে গেছিলাম, যখন আমার কোনো ক্ষতি করেনি তখন আমি একটু ওনার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলাম। ও বললো যে মেয়েটা অনেক সুন্দর, তারপরে কথাবার্তা বলে ওই দিন চলে আসে। এরকম আসলে টোটাল 13 বার দেখা করে, ওরা 6 মাসে 13 বার দেখা করে, কোনো মাসে 2 বার, কোনো মাসে 3 বার, এরকম দেখা করতে
একই স্থানে,
একই স্থানে ওই জঙ্গলে ওইখানটায়।
মানে মেয়েটা কি চাইতো আলটিমেটলি ওর কাছে?
মেয়েটা এখন ওই যে বললাম মেয়েটা নাকি বলছে যে আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতেছে, স্টেজ কথা একবারে বিয়ে করতেছে সরাসরি। তখন বাবু ওই দিনকে কথাবার্তা বলে ও চলে আসে, কোনো ক্ষতি করে না। পরে তো এরকম 12-13 বার দেখা করে, ছয় মাসের মধ্যে। তো আমাকে আমি জিজ্ঞেস করলাম মানে প্রতি মাসের মধ্যে দেখা করতে নাকি সপ্তাহে, বললো যে ভাইয়া আসলে আমি কোনো মাসে দুইবার কোনো মাসে তিনবার দেখা করছি, ছয় মাস পর্যন্ত দেখা করছি, কিন্তু আমাকে কোনো ক্ষতি করেনি, কোনো ক্ষতি করেনি আমাকে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা যেহেতু এরকম দেখা করছিস প্রতিবার তো কোনো না কোনো কথা হয়েছে, সব কথা আমাকে বলতে পারেনি, মনেও নেই ওটার কথা, তো মেন মেন টপিকগুলো আমাকে বলছে। তারপর আমি জিজ্ঞেস করলাম ছেলে তুই যে সময়ের সাথে কথা বলতে বলতেই তো ভয় যখন ওর কেটে গেছে টোটালি, বাচ্চা বা দেখা করার পরে নিশ্চয়ই একটা সবাই ভয় কেটেও যায়,
মায়াও জন্ম নিতে পারে,
মেয়েটা যেহেতু আর কোনো ক্ষতি করতেছে না, অবাক করে একটা ঘটনা এখানে ঘটছে। তো বললো ভাইয়া মানে ও যখন আমাকে ধরতো আমি প্রচন্ড ব্যথা পাতাম।
একটা কথা এখানে একটু বলে নেই, আমরা যেহেতু বিরতিতে যাব এগুলো নিয়ে আপনাদের একটা কথা বলি, এগুলো যদি আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে বিলিভ করেন সেটা আপনার একেবারেই ব্যক্তিগত বলো, বাট আমরা মনে করি এগুলো আসলে বিশ্বাস করার মতো কোনো কিছু না, এটা কি আপনার এন্টারটেনমেন্টের জায়গা থেকেই নেবেন। তবে জিন সম্পর্কিত ব্যাখ্যাগুলো কোরআন এবং হাদিসে যেভাবে এসছে, আমাদের ধর্মীয় জায়গা থেকে যেভাবে এসছে, সেই জায়গা থেকে ঘটনাগুলো কতটুকু সম্ভব সেটা আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমার আছেন যিনি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন, উনি হয়তো কিছু বলবেন, তো বিষয়টা আসলে এরকমই, কিন্তু ওনাদের ব্যক্তিগত বিলিফের জায়গাটা থেকে বিষয়গুলো এরকম, এটা ঘটনাগুলো ভৌতিক এবং ওনারা যেভাবে নিয়েছেন সেভাবে আমাদের সঙ্গে শেয়ার করছেন। এগুলোকে আসলে খুব সিরিয়াসলি নেবেন না, কারণ আমরা অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে ডিসক্লেইমার দিয়ে দিই, এই ঘটনাগুলো আমাদের ব্যক্তি জীবনে সার্বজনীন না, মানে আমার ক্ষেত্রে ঘটে না, ওনার ক্ষেত্রে ঘটে না, সমাজের 100 জন মানুষের মধ্যে অন্তত 60% মানুষের ক্ষেত্রে এটা ঘটে না, তবে দুই একজনের ক্ষেত্রে আমরা এরকম একটা ঘটনা পাই, সেটা বিশ্বাস না করাটাই ভালো। আমরা বরং এটাও বলতে চাই না যে বিশ্বাস করবেন কি করবেন না আপনার ব্যাপার না, আমরা বরং এটাই বলি যে বিশ্বাস আপনি করেন না, তাহলে হয়তো আপনার লাইফটা আরো ভালো থাকবে,
সুন্দর থাকবে।
রাইট, আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র 5 মিনিটের বিরতি, ঠিক রাত 12টায় আমরা আবারও ফিরছি। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা আরো একবার, ডর ইক্লিপস আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে, আমি আরজি কেভরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে হক ভাই। আরেক ভাই তার নিজের জীবনের ঘটনা শোনানোর আগে তিনি বেশ কিছু ঘটনার মুখোমুখি হয়েছেন, শুনেছেন, দেখেছেন, যেগুলো অন্যের জীবনে ঘটেছে তার খুব কাছের মানুষদের, সেগুলো শেয়ার করছিলেন। আমরা সেখান থেকে ফিরতে চাই, আর এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান প্লিজ যেটা করবেন আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলি 09613892892। জি বলুন।
তো যখন আমাকে জিজ্ঞেস করলাম তখন আমাকে বললেন হ্যাঁ ভাইয়া আমাকে যখন মেয়েটা জোরেই ধরতো তখন আমার প্রচন্ড পেন হতো আর কি। আমি বললাম যে তুমি কখনো ধরছো? বললেন হ্যাঁ ভাই আমি যখন ধরতে গেছি আমার দু হাতই আমার সঙ্গে লেগে যায়, কোনো কিছু ফিল করতে পারে না, যে
অস্তিত্ব থাকে না,
হ্যাঁ অস্তিত্ব থাকে না, কিন্তু মানে ওই মেয়েটা যখন আমাকে ধরে তখন পেন ফিল করে, খুব পেন ফিল করে। এক পর্যায়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, মানে এরকম কোনো গিফট বা উপহার পাইছো যে তোমাকে দিছে? তো ও বললো হ্যাঁ ভাই আমাকে একটা গিফট দিছিল, দুইটা টেনিস বল যেরকম বা ক্রিকেট বল যেরকম দুইটা একসাথে গেলে যতটুকু বড় হবে, সেম ওয়ে ওই রকম একটা বল আমাকে সে দিছে। বলের রংটা ও বললো যে ভাই গোল্ডেন কালার, তখন ও তেমন বুঝতে পারে না, ছোট বয়সে আসলে ওরকম বুঝেনি যে এটা স্বর্ণ বা অন্য কিছু, এটা বুঝে না। তো বললো যে ভাই সোনালি কালার ছিল, তো বলের মাঝখানে দরজা ছিল, বলের মাঝখানে কিন্তু ওরা কেউ দেখতে পাবে না। তখন মানে ওই মেয়েটা আমি বলে যে মাঝখানে একটা দরজা আছে, ওই দরজাটা সবাই খুলতে পারবে না, একমাত্র তুমিই খুলতে পারবা, টাকা দিতে কোনো পার্সন এটা খুলতে পারবে। মানে ও যেটা বললো যখন আমি জিজ্ঞেস করলাম, মানে ও জিজ্ঞেস করলো বা ও জিজ্ঞেস করলো যে মেয়েটাকে যে আসলে দরজাটা তাহলে কীভাবে খুলবো, তখন ওই মেয়েটা বলছে যখন তোমার এটা মানে দেখার ইচ্ছা হবে তখন তুমি বলবা যে আমি এর ভিতরে কী আছে সেটা দেখতে চাই, শুধু এই কথাটাই বলবে, তখন দরজাটা অটোমেটিক খুলে যাবে। তখন ও আবার একটু এটা বলছে, বলবার দরজা খুলে যায়, দরজাটা খুলে যাওয়ার পরেও দেখলো আলো একটা ট্রান্সলিং করতেছে এখানে ভিতরে, আপনার প্রচন্ড ঝলসানি দিচ্ছে আলোর, একটা আলো ঝলসানি হচ্ছে ভিতরে, জায়গা আছে একটা জায়গাটার মধ্যে আলো ঝলসানি হচ্ছে। তারপরে আবার সেম এইভাবে মানে এরকম যে আমি এটা বন্ধ করতে চাই, বন্ধ হয়ে যাবে, বন্ধ করার পরে ওটা নিয়ে চলে আসছে। মানে কথা বলে রাখি যে এখানে ও মানে ও এটা বলছিল যে যদি তুমি বলটা হারিয়ে ফেলো তাহলে তোমার লাইফে অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় হতো,
বলটাকে একটাই ছিল না দুটো ছিল,
একটা বল ছিল,
একটা বল ছিল,
মানে সাইজটা ছিল দুইটা মানে ক্রিকেট বলের সমান। ওকে, তো মেয়েটা ওকে বললো যে তুমি এটা হারিয়ে ফেলো না, খুব যত্ন রাখলো। তো ওই সময় ও এটা নিয়ে গেছে, রাত্রে ছিল, মেয়েটা বলেন যে কাউকে দেখা না, এটা বলেন তাহলে ও হয়তো কাউকে দেখাতো না, কিন্তু পরের দিন সকালে যখন মানে ওদের সাথে যারা কাজ করতো সবাইকে দেখেছে জিনিসটা, তো ও তো সমাজ ছোট ছিল, যার কোনো বুঝতে পারে না, কিন্তু ওনারা তো বুঝতে পারছে তাহলে কি। তারপর ওইটা পুরো ব্যাগের মধ্যে রেখে দেয়, যেহেতু একটা জায়গায় কাজ করতে গেছে। পরে এক সময় ও খুলে দেখে যে বলছে নাই, ব্যাগটা ওর ঘরের মধ্যে রাখে, পোশাক টোশাক রাখে, তার বোঝা নিত আপনার একটা ওয়ার্কশপ ছিল, বলতো নাই। পরের দিনে ওকে স্বপ্ন দেখানো হয়েছে যে তোমার সাথে আমি দেখা করতেছি, তুমি আসো। পরে ডেট অনুযায়ী আবার গেছে, আমি ওকে গিয়ে বলছি আসলে তোমাকে যে বলটা দিছিলাম ওটা তুমি হারিয়ে ফেলছো কেন। এখন ওই বাবু বলতেছে যে ভাই আসলে আমি বললাম যে আমি তো বলটা দিতেছিলাম আমার ব্যাগের মধ্যে, কিন্তু কে যেন চুরি করে নিয়ে গেছে। তখন আমি আবার ওকে প্রশ্ন করলাম যে আচ্ছা তুই এটা বলিস নাই যে বলটা তাহলে তুমি খুঁজে দাও, তাহলে তুমি তো খুঁজতে পারো, তাহলে তুমি আমাকে বলটা খুঁজে দাও। বলে যে হ্যাঁ আমি বলছি না যে বলটা হারিয়ে গেছে, তাহলে এখন তুমি আমার বলটা খুঁজে নিতে পারো। কিন্তু ওই মেয়েটা তখন ওকে উত্তর দেয় ওই বলটা চেয়ে নিছে, সে কোনো কাজ করতে পারবে না, ওটার কার্যকারিতা শেষ হয়ে গেছে। ওর জীবনের যে সব মানে মানে খারাপ যে এক্সপেরিমেন্ট গুলি এখান থেকে শুরু হয়।
আচ্ছা,
তো বলটা হারিয়ে যাওয়ার পরে ওই দিনকে চলে আসে, চলে আসার পরে ও আস্তে আস্তে ওইখান থেকে উইক হতে শুরু করে ফিজিক্যালি, ও অনেক মানে শক্তিশালী যেটাকে বলে, স্বাস্থ্যবান, সাহসী, সব কিছু ছিল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। তারপরে একটা সময় বাড়িতে চলে আসে, চলে আসার পরে ও এটা আমরা আসল সব আমাদের গ্রামে সবাই জানে, সকাল হোক দুপুর হোক রাত্রি হোক যে কোনো টাইমে এত জোরে চিৎকার মানে চিৎকার দিয়ে ওঠে, উড়ি মা উড়ি বাবা, উড়ি মা উড়ি বাবা, এরকম একটা চিৎকার করে আর কি, আর ঘুরে মানে ফ্যানের মতো ঘুরতে থাকে।
আপনি দেখেছেন কখনো?
আমি দেখবো কেন, আমাদের গ্রামের সবাই দেখছে। এটা কন্টিনিউ 2003 সাল শুরু করে 2010 সাল পর্যন্ত কন্টিনিউ চলছে, এটা প্রায় 7-8 বছর এটা কন্টিনিউ চলছে, ফ্যানের মতো ঘুরতে থাকে। তখন আমরা কি করতাম যে খেলা চলে আমরা ওইটা ফান হিসেবে ধরতাম, আমরা শুধু হ্যাঁ আমরা শুধু তখন বুঝি না, আমরা ছড়ে দিলাম 4-5-6 সেকেন্ড এরকম হতে পারছে। আবার আমরা কি করতাম, আমরা লাঠি দিয়ে হোক স্যান্ডেল দিয়ে হোক ওই পিটাতাম আমরা। একটা বিষয় কি মানে কিভাবে আসলে আমি সবার পক্ষ থেকে বলছি, আমার গ্রামের ফ্রেন্ড সার্কেল যারা ছিল আসলে কথাটা আসলে বলতে এখন খুব কষ্ট হয় যে না বুঝে কত মাসে আমরা, আমার মনে হচ্ছে কেমন আমি বলতে পারবো না এখন, কিন্তু আমি খুবই ইমোশন হয়ে গেছি। ওকে আমরা খুব মারতাম, মারার পরে কিছুক্ষণ পর ঠিক হয়ে যেত, আবার স্বাভাবিক কন্টিনিউ খেলা তোলা সব চলতে, যেহেতু ফ্যামিলি পুর ফ্যামিলি সেহেতু সচল স্বাভাবিকভাবেই সে কবিরাজ হুজুর এদেরকে দিয়েই ঝাড়ফুঁক করত আর কি। তাছাড়া এমনিতেও তখন ডাক্তারের কাছে গিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, একটা পর্যায়ে বিশেষ খারাপ হয়ে যায় মানে স্বাস্থ্য কমে যায়, শরীর শুকনো হয়ে যায়, রাত বিরাতে ও মানে চিৎকার চেঁচানো শুরু করে দেয়। আমি আমার রুম থেকেও দেখতাম আর তুমি জোরে জোরে চিৎকার করতেছে। একদিন ওদের বাড়ির সামনে আমি একটা আমাদের গ্রামে আসা সরা গাছ বলি আর কি, তো ওই গাছে আপনার একটা আলোর কুণ্ডলে ওখানে ঢুকলো আর কি, আমি এটা নিঃস্বয়ং দেখছিলাম। মানে আমাদের যে একটা তাল গাছ আছে বাড়ির সামনে, তাল গাছ থেকে ওইটা আর কি পাস করলো ওইখানে, এটা আমি দেখছি। মানে লাস্ট যখন 13 বার দেখার পরে ওই মানে ঘটনাটা ঘটার পরে যেটা হারায় ফেলার পরে আর কোনো স্বপ্ন দেখেনি, তারপরে 2010 সালে লাস্ট ওর স্বপ্নটা দেখে। তখন বলতেছে যে আমি তোকে ছেড়ে চলে গেলাম, তুই আজ থেকে মুক্ত হয়ে গেলি, তোকে আর কোনো সমস্যা হবে না, তুই ভালো হয়ে গেছিস। তো ওকে বলছিল যে তুই কখনো ভালো হবে না আর কবিরাজ বা এরকম কোনো কিছু কোনো কোনোদিন ভালো হবে না তুই, আমি যতক্ষণ না ছেড়ে চলে যাবো। তো ওই দিনকে যখন ও বলে যে আমি চলে যাচ্ছি তুই ভালো হয়ে গেছিস তোর কোনো প্রবলেম হবে না, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুই বলিস নাই যে কোথা থেকে তুমি আসছিলে, এটা জিজ্ঞেস করিস নি? তখন আমাকে বললো যে ভাই হ্যাঁ আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথা থেকে আসছিলে, আমাকে বা কেন তুমি টার্গেট করলে, এটা অ্যান্সারটা দিয়ে যাও। তো ঘুমের মধ্যে সোনার মধ্যে প্রশ্ন করছে, তখন অ্যান্সার দিয়েছে এইভাবে যে আমি আসতাম অনেক দূর থেকে, আমি একটা ছেলেকে আসলে ভালোবাসতাম খুব, ছেলেটা আমাকে খুব ভালোবাসতাম, আমি ওদেরকে খুব ভালোবাসতাম, কিন্তু আমাদের ফ্যামিলি সম্পর্কটা মেনে নেয়নি, ওই ছেলেটা শুধু বিয়ে না দিয়ে ওদের ওনাদের যে ফ্যামিলির যে ছেলেকে চয়েস করছে পছন্দ ওনার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে। তখন ওই রাত্রে বিয়ে কমপ্লিট হওয়ার পরে ওই বিষ খেয়ে মারা যায় আত্মহত্যা করার সঙ্গে, এইভাবে বলতেছে আত্মহত্যা করে আমি সর্বপ্রথম এই জঙ্গলটাই আসে, ঢাকার একটা আবশ্যক এলাকা নাম করা, সেই এলাকাতে সে আসে ওই জঙ্গলটা মাঝখানে আসে। আসার পরে আমি প্রথমেই তোমাকে দেখি, দিদি কোনো কাউকে দেখি না, প্রথম তোমাকে দেখি আর তোমাকে আমি ইয়ে করছি, তারপর থেকে এখন সুস্থ আর কোনো সমস্যা হয়নি। তো আমাকে বললো যে তুমি তাহলে ঘটনাটা আমাকে বললো তোমার সমস্যা হবে না, প্রবলেম হবে না, কয় না আমাকে বলে গেছে ওই দিনকে যে তুমি এখন ঘটনা বললে কোনো সমস্যা হবে না, এই জন্য আমি আপনাকে বলছি, তার সঙ্গে বলতাম না ঘটনা, এমনকি এই ঘটনা আমি সারা দিতে তোমাকে পছন্দ না।
কোনোরকম বিষয় না, মানে কল্প কাহিনী মনে হয় আমার কাছে,
রূপকথার
কাহিনীর মতো।
আমি বলে রাখি ভাই, আসলে ও যে টাইপের ছেলে, হ্যাঁ মানে পড়াশোনার মধ্যে বলতেই নেই, কিন্তু এই ঘটনাগুলো যখন বলছে আমি প্রথমে বিশ্বাস করি নাই। আমি যখন প্রুফ করতে গেলাম যে আসলে কেউ কাজ করতে গেছে কিনা, তখন আমি যে ওর যে আন্ডারে কাজ করতে গেছি যে বড় ভাইয়ের সঙ্গে আমাদের গ্রামের বাড়ির পাশে গেলে উনি এখন দুবাইতে আসে সমর্থন আর একটা পোস্টে জব করে। তো উনি যখন বাড়িতে আসছে তখন আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই আসলে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, হ্যাঁ একটা বল পাইছিল এই বলটা আমরা দেখছি কিন্তু পরবর্তী বলটা হারাই ফেলে এইটুকু যখন বলতো তখন আমি সত্য বলে মেনে নিচ্ছি যে বলটা তো বলছে সত্য কথা আর বলটা তো ওই মেয়েটার কাছ থেকেই পাইছে, তখন আমি ওদের ঘটনাকে সত্য বলে মেনে নিচ্ছিলাম। আর ওর যে আসলে আপনি দেখলে বুঝবেন না ও এভাবে বানায় বলতে পারবে না।
কাঁদছিল আমার কথা কেউ বিশ্বাস করবে না, হ্যাঁ আমার তো কেউ বিশ্বাস করবে না। আমি জানি না মানে যখন একটা দুটো তিনটে চারটে করে এরকম মানুষ একের পর এক গল্প নিয়ে আসতে থাকে তখন না বিশ্বাস করে কোনো কথা থাকে থাকে না।
আসলে কি রে ভাই বিশ্বাস যে করবো না সেটা তো কিভাবে বলি, আমি নিজেও কিন্তু এটা হ্যাঁ আমার লাইফে এরকম ঘটছে কিছু ঘটনা। আমি প্রথমটা বলি তখন আমি হয়তো ক্লাস থ্রি ফোরে এরকম পড়াশোনা করি আমি। তো আমি একদিন রাত্রে আমার বাবার সঙ্গে আর আমার দুই ভাইয়ের সঙ্গে আমি ঘুমাচ্ছিলাম মাঝরাতে আমার একটু মানে বাথরুম চাপে। তখন আমি বাইরে আমি আব্বুকে বলি আব্বা আমাকে একটু বাইরে নিয়ে যাও মানে আমাকে একটু বাথরুমে নিয়ে যাও। তখন গ্রামের বাড়ি বুঝে নিত যে রাত কি রকম হতে পারে, বা বলে জামে এখানে আছে তুই যা সমস্যা হবে না। তখন আমি বাইরে যাই আমাদের একটু বড় একটা আম গাছ ছিল, একটা না তিনটে আম গাছ ছিল আমাদের, যে আম গাছটা অনেক বড় বিশাল বড় আপনার দুইটা ডাল দুদিকে চলে গেছে একটা সুদা বিশাল মানে ডালগুলো ছড়িয়ে দিয়েছে আর একটা আপনার বাড়ির দিকে ঢুকছে আমাদের। তো আমার যেটা আমাদের বাড়ির দিকে ঢুকছে ওই গাছের আগা থেকে দুটো আগুনের কুণ্ডলি আগুনের কুণ্ডলি মানে বেয়ে 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 চলে আসতেছে আমার দিকে। আমি ভাবছি হয়তো বা কোনো পাখি টাকি হবে, আমার মা বলে যে এগুলো একটা পাখি যেগুলো রাত্রে ডাকে এটা হবে সম্ভব। আমি এটা ভেবে আমি আর কোনো কিছু মানে মনে করতেছি না ভয় পাচ্ছি না। তখন একটা পর্যন্ত আমি খুব আগ্রহে দেখতেছি এটা, দেখার পরে একটা সময় দেখি যে একেবারে যখন আমার দুইটা ডাল দুদিকে যখন ভাগ হয়ে গেছে ঠিক ওই মাঝখানটায় থামলো আসে হেমা আগুনের কুণ্ডটা আমার দিকে মুভ করলো সরাসরি আমার দিকে। ওর আকারটা আমি দেখতে পেলাম যে এতটুকু একটা আকৃত হবে না হাফ হাতের একটু বেশি হবে এরকম একটা আকৃতি আমি দেখতে পেলাম।
কি ছিল ওটা?
এটা কোন একটা মানে
অগ্নিকুণ্ড,
হ্যাঁ অগ্নিকুণ্ড কিন্তু আমি যদি বলি সেটা কাঠবিড়ালির মতো ওইরকম।
একটা বিষয় আপনার কাছে জানতে চাই মানে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা বা কিছু জানেন কিনা এই বিষয়ে, এই অগ্নিকুণ্ড দেখার গল্পটা কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই আমি শুনেছি অহরহ। আবার এটাও শুনি যে জিন আগুনে তৈরি আমরা সেটা জানি এটা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আবার অনেকেই শুনি এরকম রেওয়াজ আছে যে একটা আগুন জ্বালিয়ে নাও তাহলে কোন রকম ভয় হবে না আবার বিপদ কাছে আসবে না। জিন আগুনের তৈরি হলে আগুন দেখে কেন ভয় করবে, তাই না? এটার কোনো যুক্তি আছে কি বা কোনো ধরনের কোনো এভিডেন্স কি আছে?
জিন আগুনের তৈরি বাট তাদেরকে কিন্তু শাস্তি পেতে হবে, মানুষের যেমন শাস্তি পেতে হবে জিনের তো শাস্তি পেতে হবে।
জি
মানুষ মাটির তৈরি, মানুষকে শাস্তি দেয়, মানুষের তো শরীর আছে, আল্লাহ পাক মানুষকে শাস্তি দিবে বা মানুষকে আঘাত করলে আমরা ব্যথা পাই। বা জিন যদি আগুনের তৈরি হয় তাকে কোন ধরনের প্রযুক্তিতে তাকে শাস্তি দেওয়া হবে? তো এটা অ্যান্সারটা এরকম যে যদি সে আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি, আমরা মাটিতে ঢেলা বানাই, ইট বানাই, ইট তৈরি করি, মাটির ইটটা কিন্তু একটা মাটির জিনিস, ওই ইট দিয়ে আমাদেরকে ঢিল দিলে আমরা কিন্তু আঘাত ব্যথা পাবো। তো ঠিক আগুন দিয়ে আগুনকে আঘাত দেওয়া যেতে পারে
অথেন্টিক বলা কি যাবে, কোন রেফারেন্স কি আছে
এরকম স্পষ্ট বলা যাবে?
বলা যাবে
যে জিন আসলেই আগুন দেখে ভয় পায় বা সাথে দিয়ে ম্যাচ রাখলে ধিয়াশলের সাথে রাখলে জিন ভয় পেতে পারে
প্রচলিত আছে। সাথে একটা লোহা রাখো, ম্যাচের কাঠি রাখো, একটা আগুন রাখো এবং এগুলো রাখলে নাকি বিষয়গুলো খারাপ বিষয়গুলো রসুন রাখে
অনেকে বলতে চাই সেটা হলো যখন আমি আসলে ওটা দেখি যখন আমার দিকে চলে আসবে তখন আমি চিৎকার মারি, তখন চিৎকার মানে আমার আব্বু চলে আসে, আমার আব্বা চলে আসে আমাকে জড়িয়ে ধরে, পরে আমি ওটাকে দেখতে পাই না। যাই হোক ওখানে আমার একটু কুসুল টুসুল করে দিল রাত্রে। আমি এরপরে আমি আর একটা ঘটনা দেখছি, আরো কিছু ঘটনা আমার লাইফে ঘটেছে, সেটা হলো আমি ক্লাস ফাইভ পড়ি। তখন আমাদের স্কুলটা আসলে আমাদের গ্রামে ছিল না, অন্য একটা গ্রামে ছিল স্কুলটা। তো দুটো রাস্তা ছিল ওইখানে যাওয়ার, মানে একটা শর্ট করে রাস্তা, আর একটা ছিল একটু ঘুরে গেলে পরে 10 মিনিট সময় বেশি লাগবে। তো আমরা সচরাচর ওই শর্টকাট রাস্তাটাই মানে বেছে নিতাম। ওইখানে একটা পাশে জঙ্গল ছিল, ছোটবেলায় একটা জঙ্গল ছিল, এখনো জঙ্গলটা আছে, এখনো ওইখানে মানুষজন যাওয়া আসা কম করে, কিন্তু পায়ে হাঁটা যে রাস্তাটা ওটা আছে। তো একদিন আমরা ওইখান দিয়ে যাচ্ছি আমি একা, তখন দুপুর সময় 12টার একটু কাছাকাছি এরকম হবে, 12:30 ক্লাস শুরু হয়, 12টার দিকে আমি ওইখানে যাচ্ছি। ওখানে বাস ঝরছিল, আর আমি একটু বলে রাখি আমার ফ্রেন্ড আমার সাথে পড়তো, ওদের মানে জঙ্গল, তো ওরা নাকি বলছে যে এখানে একটা মাথা দেখতে পাওয়া যায়,
মাথা
কিসের মতো, ছাগলের মাথা, এরকম মাথা ভেসে যাবে, এটা নাকি ওদের বাড়ির অন্যান্য চাচারা চাষিরা এইগুলো দেখছে আর কি। তো এটা আমার একটা ভয় ছিল তখন যে হতে পারে। তারপর আমি যাচ্ছি বাস ধরে গাছ, যখন গেছি তখন ছিল আপনার শীতকাল টাইপের, খেজুর গাছের আপনার খেজুর গাছ ঝুলে যে রসটা বের হয় খেজুরের রস, তো ওইখানে একটা খেজুর গাছ ছিল বাস ঝুড়ের সাথে, সঙ্গে ছিল আপনার বেতঝুর,
বেতঝাড়।
হ্যাঁ, তারপরে আপনার আমি যখন হঠাৎ করে ওইদিকে খোলামেলা একটা জায়গা, তো আমরা ওইখানে চোখটা সচরাচর আমার চলে গেছে। ওইখানে যাওয়ার পরে মানে তুলে ভাই আমি দেখলাম রাখালরা দেখলেন যে আরেকটা যুগে আপনার একটা লাঠি মাথায় একটা টুপলে বাঁধত, যাই হোক ওই টুপলে বেঁধে মানে দাঁড়িয়ে আছে একটা ব্যাট, আকারটা হবে টোটালি 2 হাতের উপরে হবে না, কিন্তু মাটি থেকে এক হাত উপরে। আমি স্পষ্ট দেখছি আমার এই দুই চোখে, আমি স্পষ্ট দেখছি, আমি সরাসরি দেখতেছি আমি, কিন্তু দেখে আমি আর প্রচন্ড ভয় পেয়ে যাই। মানে সাদা কাপড় পরে তার গঠনটা আসলে বর্ণনা করার মতো না, তার যে মানে মুখের যে আকৃতি বর্ণনা করতে পারবো না কিরকম, কিন্তু আমি অনুভব করতে পারবো সেটা আর কি, যে ওইটা দাঁড়িয়ে আছে ওইখানে পিছনে একটা ব্যাগ মানে টুপলি ঝুলানো, আর আপনার ও দাঁড়িয়ে আছে এভাবে ভর দিয়ে, এইভাবে ছেলের কাছে ঠিক গোড়া বিদ্যার এবং সঙ্গে। তখন আমি এক মানে খুব ভয় পেয়ে দৌড়ে চলে যাই স্কুলে, চলে যাই, চলে যাওয়ার পর ফ্রেন্ডে গিয়ে ডেকে নিয়ে আসে যে দেখ আমি এখন ভয় পেয়েছি, পরে ওটা আসলে আমরা খুঁজলাম কোনো কিছু পেলাম চলাম না।
আপনি ভয় আগে থেকে পেয়েছিলেন যে কারণে আপনার ব্রেনের মধ্যে একটা ইমেজ তৈরি হয়েছে, আসলে সেখানে অন্যরকম কোনো কিছু ছিল না। হ্যাঁ, এবং আমি জানি বিষয়টা আপনার কাছে হাস্যকর মনে হবে, আপনি অলরেডি হাসি শুরু করে দিয়েছেন, এবং আসলে এটা
যে আমি বাস্তব যেটা দেখছি সেটা আমি কিভাবে,
আমি রহক ভাই আমি এরকম পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, দেশের নাম করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, 12-13 বছর যাবত সেই ধরনের প্যারানর্মাল সমস্যার মধ্যে ভুগতেছে। সে বলে যে আমি এমন কোন ডাক্তার নাই, এমন কোন সাইকিয়াট্রিস্ট নাই, বড় বড় ডাক্তার সাইকিয়াট্রিস্টদের কাছে যাইনি, এবং শুধু এই বিষয়গুলো থেকে রিলিফ পাওয়ার জন্য আমি বিভিন্ন রকমের কবিরাজ বিভিন্ন রকমের মানুষজনের কাছে গেছি যে একটু যদি উপকার হয়। তো আমি তাকে এমনি কথা বলছিলাম যে এগুলো কি তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তুমি একটা বিজ্ঞানের স্টুডেন্ট, তুমি এগুলো কেন বিলিভ করো, সম্ভবই না, এটা কোনোভাবেই সম্ভব না। এবং বিলিভ করে সে আমার সামনে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, এবং সে এটা বলতেছে না ইট ক্যান বি কিওর, আমি ফিল করি, আমি জানি যে। তো এগুলো দেখে না আসলে মনে হয় যে যার ব্যথা আসলে সেই
বুঝে।
এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যত ধরনের স্টোরি বলি না কেন, যেটাই বলি না কেন, নিশ্চয়ই কিছু না কিছু এক্সিস্ট করে যে কারণে হয়তো বা এরকম হয়। কিন্তু আমরা অবশ্যই আমাদের অনুষ্ঠান থেকে সার্বিকভাবে আপনাদেরকে একটা কথা বলবো, বিলিভ আপনি করবেন না, এই কারণে যদি আপনার এগুলো বিলিভ করার পর আপনার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়, আপনার ব্যক্তিগত জীবনে কোনো সন্দেহ দানা বাঁধে, এবং ব্যক্তিগত জীবনে যদি আপনি এই জিনিসগুলো উল্টাপাল্টা দেখা শুরু করেন, সেটা আপনার জন্য ক্ষতিকর। তবে যারা এখানে এসে এই কথাগুলো বা স্টোরিগুলো বলছেন তাদের প্রতি আমাদের রেসপেক্ট আছে। যদিও এই কথাটা একবার আমাদের অনুষ্ঠানের শুরুতে ডিসক্লেমার দেয়া থাকে, না বললেও চলে, তারপরও আমরা বলি এই কারণে যে এগুলোকে মানুষ এতটাই সিরিয়াসলি নেন, এতটাই তর্ক বিতর্ক তৈরি করেন, যেটা আসলে কখনো কখনো খুব দুঃখজনক। হ্যাঁ, তো থ্যাংক ইউ। আর একটু মানে কিছু বলতে চাচ্ছিলাম জীবন,
যদি আমার আরো কিছু ঘটনা আছে, একটা বড় একটা ঘটনা আছে।
আচ্ছা, আমি তাহলে একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিব, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমি আর জিকে ব্রি আবারও ফিরে আসছি। আপনারা শুনছেন ডর ইক্লিপস হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডে।
ডর মানে ভয়,
ডর ইক্লিপস। 4 মিনিট পর আরো একবার আমন্ত্রণ ডর ইক্লিপসে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 9.2, আমি আরজি কে প্রিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আব ভাই এবং আরো একজন বন্ধু, যিনি তার ব্যক্তিগত জীবন এবং একই সাথে তার শোনা কিছু প্যারানর্মাল ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করছেন। হ্যাঁ বলুন, তারপর
সাইফুল ইসলাম।
হ্যাঁ সাইফুল ইসলাম, আপনি সাইফুল ইসলামের হলের সঙ্গে আছেন, বলুন প্লিজ।
এখন আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার এক ভাইয়ের ছেলের মানে ওর লাইফে ঘটে গেছে এই ঘটনাটা। শেয়ার করবো এখন। ঘটনাটার সময়কাল 2002 এ, আসলে পদ্মনাথের চেয়ারনা ওদের বাড়ি ছিল, পদ্মনাথ আমরা সবাই জানি, মানে নদীটা ভাঙে তো ওদের বাড়িটাও একটু সময় ভেঙে যায়, মানে নদীতে ভেঙে যায়। সো ওরা নতুন আবার বাড়ি করে আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশেই বাড়ি করে। একটা বিষয় বলে রাখা ভালো, আমি যে ঘটনাটা বলবো সেটা একটা মানে খাল বলবো কি নদী বলবো সে বুঝতে পারে না, সেটা হলো আপনার একটা রাস্তা যখন তৈরি করা হয়, নিচ থেকে মাটি কেটে যে রাস্তা তৈরি করা হয় ওইরকম যে একটা খাল বা মানে নালার তৈরি হয় ওইরকম, আর সেই আপনার যে রাস্তা তৈরি হয়েছে সেটা হলো আমাদেরকে আমরা বলি মজিববাদ। এই বাদটা আপনার টোটাল পদ্মনাথ থেকেই আপনার রিসিভার করে রাখছে, রেস্ট্রি করে রাখছে, পদ্মনাথ এখান থেকে পানি বাইরে যেতে না পারে, আর এই পানিটা বাইরে গেলে সমস্ত বাঁধা জেলা সমস্ত তলিয়ে যাবে। তো ওর নাম সাদ্দাম, তো সাদ্দাম মাছ মারা খুব পারদর্শী ছিল, আর ওর বাবা যেহেতু জেলে ছিল পদ্মনাথে ইলিশ মাছ মারত, ওরা রাত্রে যখন তখন মাছ মারত, ফ্যামিলির সূত্রে বলা যায় যে ও মাছ ধরার প্রতি নেশা ছিল এবং খুব ডান প্রতি সাহসী ছিল, গোসল করতে যেতাম আমরা নদী থেকে, বিষ হাত গেলে আমরা ভয় পেয়ে যেতাম, কিন্তু ও নদী একাই পার দিয়ে চলে যেত, মানে চরের উপরে গিয়ে থামত। ঘটনাটা ঘটে ওদের নতুন বাড়ি কেন্দ্রিক, ও যখন ওইখানে যায় যার পরে 2010 সালে যখন বর্ষা হয়ে যায়, বর্ষা হওয়ার পরে আপনার পানিগুলো চলে যাওয়া, যে পানিগুলো থেকে যায় সেখানে নদীর অনেক মাছ যেমন শোল বোয়াল তারপরে গজা এই মাছগুলো কিন্তু থেকে যায়। তো গ্রাম ভাষায় বলি জিয়ালা বলি আমরা, আর জিয়ালাটা বনাবে এইভাবে যে একটা একটা বসি ছোট একটা মাছ হতে পারে, টাকি মাছ ছোট অর্থাৎ পুঁটি মাছ জীবিত মাছ যেগুলো সেগুলো আমরা বসি,
হ্যাঁ
বড় মাছ ঠিক এভাবে, তো এরকম ও জিয়ালা দিত আর কি, যে মদির বাদের যে নলাটা আছে না খাল, এখানে আপনার বসে ফেলত। তো ওর সমাবেশে আরেকজন ওখানে বসে ফেলত, ওর নাম ছিল মমিন, মমিন বসে ফেলতো, ও বসে ফেলত, কিন্তু সাদ্দাম প্রতিদিন আগে বসে ফেলত, এই জন্য আর কি মমিন বসে ফেলার সুযোগ পেত না। তো ওইদিনকে যেদিন ঘটনা সেদিন ছিল আপনার পূর্ণিমা রাত ছিল, ওইদিনকে ও একটু বসে ফেলতে দেরি করে ফেলে, তখন মমিন ছেলেটা মানে ও যেখানে বসে ফেলত সেখান থেকে অনেক বড় বড় মাছ মারত, ওই জায়গাটা দখল করে ফেলে মমিন, যখন ও গেছিল এখানে দেখে যে আসলে আমার জায়গাটা ও দখল করে ফেলছে, আর মমিনের জায়গা বসে তো আমি ফেলে উঠে ফেলতে পারে না, তো ও খারাপ ভাববে আর কি কষ্ট পাবে। তো কি করছে যে ওই মাঝখানে এক একটা বসে মাঝখানে কিন্তু 10-12 জায়গা থাকে, যদি আপনি এরকম কখনো মিলে থাকেন মাছ কারণ পরে দ্রুত ঘুমিয়ে পড়ছে, কারণ যাদের মমিন না জানতে পারে যে ওর বসে মাঝখানে বসে ফেলছে, ওই জন্য ওর সকালে উঠতে হবে, ওর টার্গেট হলো আমার মানে মমিনের আগে আমাকে উঠতে হবে, উঠে আমার বসেগুলো নিয়ে আসতে হবে,
তাড়াতাড়ি
ঘুমিয়ে পড়ছে। তো এই রাতটা ছিল আপনার পূর্ণিমা রাত, গাছে খুবই আপনার যত্ন ছিল, আমাকে বলছে আঙ্কেল যখন আমার ঘুম ভাঙে তখন আমি চলে আসি বসে গেছে, যখন আমি বাসা থেকে বের হয়ে আমি রাস্তায় উঠি, ওঠার পরে আমি দেখি যে একটা ঝোপের ধারে, ঝোপ থাকে না রাস্তায় তো কত গাছগাছালি থাকে, ঝোপের ধারে পাশে আপনার মমিন বসে আছে, একটা চাদর মুড়ি দিয়েও বসে আছে, ও ডাক দিছে এ মমিন, কয়েকবার ডাক দিছে মমিন কোনো উত্তর দেয় না, ও কনফার্ম যে এখন সকাল হয়ে গেছে, মমিন ছাড়া কে এবার আসবে এখানে, যেহেতু ওর বসে এখানে ফেলছে, মমিনকে একটু ঘুষি মারে, সবাই এটা ঘুষি দিয়ে বলে এই মমিন তুই আমার কথা শুনিস নাকি, গালেটা নেই কিন্তু কথা, গালেটা দেওয়ার কারণে ও খেপে গেছে, যখন এই গালেটা দিছে এমন লম্বা হয়েছে মানে ওর তাৎক্ষণিক, তুই আমার ডাক শুনতেছিস না কেন, তখন ও রাগে ফায়ার হয়ে গেছে, বিশাল লম্বা হয়ে যায়, ও বলতেছে আঙ্কেল আমার চোখের সামনে এত লম্বা হয়ে গেল যে আমি এইভাবে তাকে দেখতে পাই না, প্রায় 30-35 হাত উপরে চলে গেছে, বাঁধের নিচ দিয়ে যে সারি সারি গাছ লাগানো থাকে, একটা গাছের মানে লম্বা হবে 30-35 হাতের উপরে হবে, সে গাছের উপরে চলে গেছে, এখন ও দেখতেছে ওর মাথা এবং চোখ থেকে আগুনের ফুলকি গুলো পড়ে গাছের পাতার উপর পড়তেছে এবং ওখান থেকেই ভ্যানিশ হয়ে যাচ্ছে,
ফুলকিগুলো
ভ্যানিশ হয়েছে কি মারাতে পারতেছে না, এতটা মানে রাগে গেছে আর কি, ও যেটা বললো আর কি সেটা দেখছে আর কি। তো ছোটবেলা থেকে ও খুব সাহসী, সব বিষয়গুলো আসলে ততটা বেশি মানে ভয় না করে তাৎক্ষণিক ওর চোখ চলে গেছে বসে দিকে, বসে দিকে যে বসিটা আপনার ভেঙে যাচ্ছে এরকম, ওর মাছ ধরছে একটা, এখন সম্ভবত বড় মাছ হবে ভাবছে হয়তো মাছ ধরছে বড় মাছ, আমাকে মাছ টানতেই হবে, এদিকে ওর খেয়াল না যে ওর সামনে কি দাঁড়িয়ে আছে, ওর কোনো মানে ভয় নেই। তখন ও বললো যে আঙ্কেল আমি ছোট ছিলাম, আমার আপা আমার চূড়া ইকলাস আমাকে শেখাই দিয়েছিল, আমি ওইটাই পড়তেছি, পিছন দিকে ওর দিকে তাকায় পিছন দিকে মা আস্তে আস্তে এরকম 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 করে, হ্যাঁ আমি বসে দিকে যাচ্ছি আর কি, আমি একবার ওর দিকে তাকাই একবার আমার বসে দিকে তাকাই, এভাবে ওকে নিচে নামতেছে, দেখছে এখন আগুনগুলো পড়তেছে এবং ভ্যানিশ হয়ে যাচ্ছে, তারপরে বসিকে যখন যায় যখন বসিটা উঠায় ও আশা করে নাই এত বড় মাছ হোক, এটা শোল মাছ না 2 কেজি উপরে হয় না সম্ভবত। পরে যখন মাপে আর কি তখন এটা নাকি 3 কেজি 500 গ্রাম হয়। তো বাঁশের কুন্তি বলি ওইটা দিয়ে স্লিপ বানাচ্ছিল ভাঙতে পারেনি। তো ওই মাছটাও টেনতে বলছে অনেক কষ্ট করে, তোলার পরে মাছটা ধরতে পারতেছে না, এত বড় মাছ ও কিভাবে ধরবে। তারপরে কি করছে ওর একটা পিঠঙ্গল ওই মাছের মুখের মধ্যে দিয়ে চলেন একটা দুটো দিয়ে এরকম ধরে নিয়ে আসবে আর কি। যখন ঢুকে যায় তখন ওই আঙুলটা কেটে দেয়। ও আবার খেয়াল করছে ওইদিকে বউটা আসে ওইখানে আসে কিনা, সেম ওইদিকে ওইভাবে দাঁড়িয়েছে এবং আগুনের কুল্লুনে গুলো পড়তেছে আপনার কাছে পাথরের উপরে। তো একটা পর্যায়ে যখন মাছ ওর আঙুল কেটে ফেললো তখন ওর ডান হাত দিয়ে সমস্ত আঙুল ঢুকে দিল মাছ মানে ভিতরে, দেওয়ার পরে চল ধরে ওইটাকে নিয়ে আসতেছে আর পড়তেছে ফ্রেশ ক্লাস ওই ওইদিকে তাকে 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 উঠতেছে। ও
কি রাত রাইট?
তখন রাত 2:30।
ও বয়স কত আপনার ফ্রেন্ড?
ফ্রেন্ড না তো
ওই ভাতিজা।
হ্যাঁ ওর বয়স তখন ক্লাস 2 তে পড়ে, তখন কত বছর হবে?
একদম ছোট, এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমরা শুনি অনেক সময় বেশি বেশি দেখ।
যখন ও মাছটা নিয়ে উপরে উঠছে রাস্তা উঠছে, ওঠার পরে সেম ওই পজিশনে দাঁড়িয়ে আছে কিন্তু বিকট আওয়াজ করতেছে।
এই আওয়াজটা নিয়ে আপনিও আমাকে প্রথম দিন একটা গল্প বলেছিলেন মনে আছে, তেঁতুল গাছের যে
চারপাশে শব্দ
যে শব্দগুলো হচ্ছিল আর কি, খুব অদ্ভুত এক রকমের শব্দ। হ্যাঁ
আওয়াজ করছে। ও কি করছে ওইদিকে তাকে পিছন দিক থেকে রাস্তাটা পাকা ছিল, ও কি করছে ওইখান থেকে রাস্তা দিয়ে 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 পিছনের দিকে যাচ্ছে আর তাকে তাকে দেখতেছে, কিন্তু ওইখানে পজিশন চেঞ্জ করতেছে না, আকারটা চেঞ্জ হচ্ছে আঙ্কেল। যে আমি যখন এই মাছ আনতে গেছি ওর মা নাকি সেম টাইম ওর মা নাকি স্বপ্নে দেখতেছে যে আমার ছেলের বর্শির সঙ্গে অন্য একটা ছেলের বর্শি পেঁচিয়ে গেছে এবং এটা নিয়ে ওদের মধ্যে খুব দ্বন্দ্ব হচ্ছে, মারামারি হচ্ছে খুব। এক পর্যায়ে ওনার ছেলেকে মানে সাদ্দামকে মাটিতে পুঁতে রাখতেছে অন্য একটা ছেলে, ওর মাই স্বপ্ন দেখতেছে আর কি। দেখার পরে ওর মাও চিৎকার দিয়ে উঠছে, তখন ওর মা ওর আব্বুকে ওর আব্বুকে ডাক দিয়ে উঠাইছে। ওঠানোর পরে ও দেখে যে ওনার ছেলে সত্যি ওই উঠানোর উপর দাঁড়িয়ে আছে একটা মাছ নিয়ে, বড় একটা মাছ। তখন ওনার জিজ্ঞেস করছে কি ব্যাপার তুই এখানে এত রাত্রে, কয়ে এত রাত্রে মানে তো মনে হয় সকাল হয়ে গেছে এরকম আমি ভাবছি, এটা 2:30 এখন তুই এত রাত্রে উঠতিস ঘটনাটি। তখন ও সকালে খুলে বলে বলে মা এইগুলো ঘটনা বসছে। তখন খুব ভয় পায় ওর মা বাবা, আবার ওকে নিয়ে বলছে ঠিক আছে যাই, দেখি তুই ভয় পাইছিস দেখে কি সত্যি সত্যি কিনা। তখন ওকে নিয়ে ওদের ফ্যামিলি সবাই যায় ওইখানটায়, দেখে যে কিন্তু ওই পজিশনে আছে আগুনে ফুলকে বেরোচ্ছে কিন্তু ওর বাবা মা দেখতে পাচ্ছে না। আর তখন আলো রেগে গেছে, ফায়ার হয়ে গেছে।
তোমরা কেন দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি,
তোমরা দেখছো না
মানে ফায়ার হচ্ছে ও না, তো ফায়ার হচ্ছে ওই যে দানবটা বসে মানে লম্বা হয়ে গেছে, ওটা অনেক লম্বা হয়ে গেছে দানবটা। তো ওই দানবটা এখন আর বেশি ফায়ার হয়ে গেছে, এখন ও কি করছে মুভ করা শুরু করছে। আগে তো জ্বর শুরু ছিল এখন দাঁড়া ছিল, এখন ও কি করছে মুভ করা শুরু করছে। যখন মুভ করা শুরু করছে চোখ দিয়ে আপনার আগুনের ফুলকে গুলো বের হচ্ছে, কিন্তু ওর বাবা মা ওর বোন কেউ দেখতেছে না ও দেখতেছে। ও বলছে আব্বা আব্বা ওই যে তো আসতেছে আমাকে ধরে এসে মেরে ফেলবে, মমিন 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 আমাকে আসছে মানে মেরে ফেলবে মমিন, ওকে মমিনে বলতেছে। তখন তোমার বলছে মমিন
দেখো আড়াইটার সময় রাত এই ক্লাস 2 এ পড়া বাচ্চাকে কেন বাবা মা ওখানে দিবে মাছ ধরার জন্য, আমাকে এটা বলেন তো। সব ঠিক আছে বুঝলাম যে আপনি যে কল বলছেন।
আসলে আমি আপনাকে বলছি কিন্তু যে ওর মাছ মারা তো খুব নেশা ছিল,
মারাত্মক নেশা ছিল,
মারাত্মক নেশা ছিল।
এই মাছ মারা নিয়ে কিন্তু গ্রাম বাংলায় অসংখ্য ঘটনা আছে, এই শোল মাছকে
এটা কিন্তু অনেক ঘটনা আছে,
ভৌতিক অনেক ঘটনা আছে।
আর ও তো জানে না, ওর বাবা মা তো জানে না যে ও এখন এত রাত্রে উঠে চলে গেছে, ও একটা রুমে একা থাকতো।
ও একটা নেশার মধ্যে ছিল মাছ ধরার,
মানে ওর একটা ইয়ে ছিল যে ভয় ছিল যে মোমেন্ট যাতে না দিয়ে পারে আমি ওর দোষের মাঝখানে বসে পড়ে রাইট এখানে ঘুমিয়ে বসছে। আসলে আমরা জানিও যে কেমন থাকলে ঘুমিয়ে মানে ওরকম হয়। তারপরে আপনার যখন ওই চলে আসছে ওর বাবা মা দেখতে পাচ্ছে, ও যখন দেখতেছে আমার যে চলে আসছে মুভ করতেছে, তখন ও চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওকে নিয়ে আসে ওই শোল মাছটা, ও রাত্রে ঘুম থেকে উঠে মানে শোল মাছটা বলছে আমি শোল মাছ খাবো, মাছটা খাবো, একই কথা হলো মাছটা খাবে মানে ওর বলে হয়ে গেছে মাছ খাবো শোল মাছ খাবো।
হ্যাঁ
তো ও কি করছে আপনার ওর বোন আবার ওই মাছটা রান্না করছে, খেয়ে দিয়ে ওর বাবা মানে মুক্ত হয়ে চলে গেছে। এখানে এক হুজুরের কাছে গিয়ে বলছে এই ঘটনা, তো হুজুর একটা ওনাকে বলছে ওই মানে ওর বাবাকে বলছে যে এই মাছটা ওকে খেলে দিন না, খেলে ওর ক্ষতি হবে। তখন ওর বাবা বলছে ও তো মাছ খেয়ে ফেলছে অলরেডি, হ্যাঁ হজম হয়ে গেছে অলরেডি, খেয়েই তো এখানে আপনার কাছে আসবে। তখন হুজুর অনেক রাগ করছে, তো উনি যখন তারপর একটা তালি দেয় 21 টাকা দাম নেয়। আসার পরে তখন থেকে ওর কিছু ঘটনা শুরু হয়ে যায় যে আপনার রাত্রে ঘুমাইলে ও খুব স্বাস্থ্যবান ছিল, ও ছুটে যেতে শুরু করে এবং খালি ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়। এবং ঘুম এমন ভাবে ভেঙে আপনার ভাঙে যে ঘুম ভাঙার আগে একটা কথা বলে সেটা হলো, একদিন রাত্রে ওর মা সঙ্গে যেহেতু শুয়ে আছে উঠানোর পর শুয়ে আছে জ্যোৎস্নাতে, এখন দেখতেছে একটা বানর আকৃতি, মানে ওদের চাল থেকে লাভ দিয়ে একটা গাছে যায়, গাছ থেকে আবার লাভ দিয়ে আবার চালে আসে, একটা সময় ওর পা দিয়ে টানতে টানতে শুরু করে আর কি। কখনো মিথ্যা কমে বলে আমরা ওকে সবসময় ভালো ছেলেই জানি। এবার আমি আপনার প্রোব দেবো, মানে ঘটনাটা ঘটছে এখন যে ওর দিলে মানে ঘটনাগুলো ঘটতেছিল তারপরে ঘটনার পথে সেগুলো আমি বর্ণনা করি। তো এইগুলো যখন টান্ডা শুরু হয়েছে তখন ওই মাও কি ওই বানরকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমার ছেলেকে এরকম করতেছ না কি চাও? তখন ওই বানর আকৃতি যে জিনিসটা ওটা আমার বলতেছে, ও আমার সাথীকে খাইছে, আমার সাথীকে খাইছে ওকে আমি খাবো। একবার ও আমার সাথীকে খাইছে আমি ওকে খাবো। তখন আমার বাবা মা খুব ভয় পেয়ে যায়, একটা সময় বাবা মা ছেড়ে দেয় আর কি, মানে এতটাই রোগা হয়ে যায় ছেড়ে দেয়, আশায় ছেড়ে দেয়। পরবর্তীতে যখন কবিরাজ ডাক্তার কিছু পারলো না, ওদের গ্রামে ওর এক ফুপু ছিল, মানে এরকম ও বললো যে ফুপু বা ফুপা এরকম, উনি দায়িত্ব নেয় আর কি, নাম শহীদ, তো উনি দায়িত্ব নেওয়ার পরে ভালো হয়। তার মাঝে একটা ঘটনা ঘটে, সে তো ও যখন ঘুমিয়ে পড়ে ঘুম থেকে ধরেন আপনার উঠে পড়তেছে, উঠে কোথায় যেন চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে,
উল্টো পাল্টা অনেক আচরণ তখন দেখা যাচ্ছে।
এবং কোথায় চলে যাচ্ছে সেটা বলে ও বললো যে আঙ্কেল আমি একদিন রাত্রে ঘুম থেকে উঠছি, মানে স্বপ্নের মধ্যে আমি ঘুমে আসি, ঘুম থেকে উঠে আমি হঠাৎ মানে হারা ধরছি, হাঁটতে 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 আমি চলে গেছি আমাদের গ্রামের কবরস্থানের পাশে। কবরস্থানটা আমাদের গ্রামের শেষ মাথায় একবারে, আর ওদের বাড়ির শেষ মাথায়, এই পাশে এইবারে শেষ মাথায় ওদের ওটা, আর কবরস্থানটা তো আপনার নদীর পাড়ে যেখানে ওদের বাড়ি ঘর আগের দিকে ছিল। ও হাঁটতে হাঁটতে মানে কবরস্থানে চলে গেছে, যখন কবরস্থানে ওদিকে গেছে পাশে যাওয়া ওর সেন্সলেস ফিরে পায়।
একটা গল্প এতটা বেশি লম্বা হয়ে গেছে যে আমরা এখান থেকে বেরোতেও পারছি না, নতুন কোন গেস্টকে ইয়েও দিতে পারছি না। একটা ছোট্ট বিরতি নেই, 5 মিনিটের বিরতি, 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি দর ইক্লিপসে, আমার সাথেই থাকবেন আশা করছি। বিরতির পর আরো একবার স্বাগত ডর ইক্লিপসে, আমি আর জি কেভরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার গল্প আসলে এবং তার শোনা গল্প, তার চারপাশে ঘটে যাওয়া গল্প নিয়ে আমাদের ডর ইক্লিপসে আজকে মোটামুটি ভালো একটা সময় আমরা পার করছি। আমরা তাকে যাবার আগে, তার কাছে যাবার আগে, কবর কেন্দ্রিক যে ঘটনাটা আমাদের এখানে হক ভাই বলতে চাচ্ছিলেন তার নিজের জীবনেও ঘটেছে, কি আসলে একটু শুনি তো, আপনি নিজে যেটা বলছিলেন যে আপনার জীবনে ঘটেছে।
আসলে সাইফুল ভাই অনেক গল্প শেয়ার করলেন, ওনার ভাতি যা ঘুম থেকে উঠে কবরস্থানের দিকে সে হাঁটা ধরলো এবং একসময় সে জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। তো জাস্ট ওটার সাথে আমি অ্যাড করতে চাচ্ছি আমার আমার জীবন থেকে না একটা অভিজ্ঞতা। সময়টা বাংলাদেশে তখন আলিফ লায়লার জমানা ছিল, আলিফ লায়লা একদম শুরু হওয়ার আগে খুব সুন্দর সুর বাজতো, ওই বাদ্যটা এখনো শুনলে মনে হয় যে আমরা শৈশবে ফিরে যাই। আমার ফ্যামিলি যেহেতু অনেক বেশি একটা ধার্মিক ফ্যামিলি, সেই হিসেবে আমার ফ্যামিলিতে কখনো টেলিভিশন অ্যালাউ ছিল না, তখন বিদ্যুৎও ছিল না, যাদের বাসা টেলিভিশন ছিল ব্যাটারির মাধ্যমে আপনার টেলিভিশনটা তারা দেখত। যেহেতু আমার ফ্যামিলিতে কখনো টেলিভিশন অ্যালাউ ছিল না, আমার বাসা কিন্তু টেলিভিশন আছে,
আপনার বাসা আছে কিন্তু আপনার বাবা অ্যালাউ করে
না। আমরা কিন্তু একটা জিনিস বুঝি না যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যেটাতে টেলিভিশনে যা আছে তার চেয়ে অনেক বেশি কিছু চাইলে পাওয়া
যায়, এন্টারটেইনমেন্টের সবচেয়ে বড় জায়গা এটা।
বাট আমি এত দামি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি অথচ আমার বাসায় টেলিভিশন নাই। যেহেতু টেলিভিশন নাই, আমি শুক্রবার হলেই এটা একটা চিন্তায় থাকতাম যে আজকে সন্ধ্যায় আমি চলে যাব, এনি হাউ ফাঁকি দিয়ে চলে যাব, আমি আলিফ তেলা দেখবো, এটা মিস করা যাবে না। আমার ছোট ছোট দুটা বোন, তো ওদেরকে নিয়ে আমি তিনজন একসাথে ওই যেই বাসায় ব্যাটারির মাধ্যমে টেলিভিশন দেখতো ওই গ্রামে একটা বাড়িতে ছিল, ওই প্রধান বাড়িতে গিয়ে, বাড়িটার নাম ছিল প্রধান বাড়ি, তো ওই বাড়িতে গিয়ে আমরা টেলিভিশন দেখতাম প্রতি সপ্তাহে একদিন, শুধুমাত্র আলিফ লায়লা। তো একদিন আমাকে চেক দিচ্ছে,
সবচেয়ে বড় ভাই যিনি প্রবাসী বিদেশ থেকে আসছেন, টেলিভিশন নিয়ে আসেন নাই, এমনিতে আমার মন খারাপ। আবার আরিফ চাইলা আমাকে উনি দেখতে দিবেন না, আমাকে চেক দিচ্ছেন যাতে আমি আজকে বাড়ির বাইরে কিছুতে যেতে না পারি। লাঞ্চ করে দুপুরে খাবার কি শুয়ে রইলাম, দরজা জানলা সবই খোলা। আমি জানি যে বাইরে আমার বাবা আছে, বড় ভাই আছে, আমি টেনশন নিয়ে ঘুমাই রইলাম। হঠাৎ করে চারটার দিকে আমি ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিলাম যে আমার টেলিভিশনটা কোথায়। ভাইয়া বলতেছে কিসের টেলিভিশন তো? আমি বললাম নতুন একটা টেলিভিশন আমার ফ্রেন্ড গিফট করলো আমাকে, যে টেলিভিশনটা আমি আমাদের যে ঘরের ছাদ ছিল না তো তখন বাঁশের আড়া বা যাই হোক কার বলি আমরা, ওটাতে রশি দিয়ে হ্যাং করা, ঝুলিয়ে রাখা। টেলিভিশনটা আমার সামনে চলতেছে এবং আমি প্রায় এক ঘন্টার মতো টেলিভিশন দেখতেছিলাম।
কি দেখতেছিলেন ওখানে, কি চলতো?
আরিফ লাইলা। আমি বাস্তব ক্যারেক্টারে চলে গেছি যে আমি রিয়েল আমি আরিফ লাইলা দেখছি। হঠাৎ করেই আমার ভাইয়া এসে টেলিভিশনটা নিয়ে গেল, আমি ঘুম থেকে উঠে দিই টেলিভিশন চারটার দিকে, মানুষের বাসায় দেখতে দিবেন এবং আমার যে টেলিভিশনটা আমার সামনে ঝুলতেছিল সেটা উনি নিয়ে গেলেন। তো আমার মন খারাপ, আমি উঠে খুব কান্নাকাটি করা শুরু করছি। আমার বড় ভাই এসে বলতেছে কি ব্যাপার, তুমি এমন করতেছ কেন? আমি বললাম আমার টেলিভিশন আগে ফেরত দেন, এখানে নিয়ে আসেন, আমি এটা আরিফ লাইলা দেখবো। বলতেছে এখানে টেলিভিশন আসলো কোথা থেকে? আমার বোনেরা কেউ বিশ্বাস করতেছে না, আমার মাও না, আমার ভাইও না, আমার বাবাও না। আমি কিন্তু অনেক জোর জোরাজুরি করে আমি কান্নাকাটি করতেছি যে না আমার টেলিভিশন লাগবে,
ছিল তো সামনে, এখনই
সামনে ছিল। এবং আমি কিন্তু ঘুম থেকে যে এরকম করতেছি, আমি কিন্তু তখন ক্লাস ফাইভের স্টুডেন্ট। ওনার যে সাইকোলজি টা বললেন, ওনার ভাতিটা তখন টুটে পড়তো, আমি কিন্তু ফাইভে বিলিভ করতে পারতেছি যে আমার টেলিভিশনটা কেউ নিয়ে গেছে এখান থেকে। তখন অনেক কান্নাকাটি করে বললাম যে আমার টেলিভিশন না দিলে আমি বাসায় আসবো না। এই বলে আমি দৌড় ঘর থেকে বের হয়ে দিলাম, দৌড়টা দিলাম কোথায়, একদম আমাদের গ্রামের পরের চক বলি আমরা যেটাকে বিলের মাঝখানে একটা ছোট্ট একটা কবরস্থান, যেটাতে আমরা দিনের বেলা কেউ ওখানে ভয়ে যেতাম না, ওইখানটা থেকে আমি দৌড় দিলাম। আমাকে কেউ ধরতে পারতেছেন, চারটা বাজে, অনেক রৌদ্র উপরে, অনেক তাপ, এই রোদের মধ্যে আমি কবরস্থানের দিকে দৌড়। ঠিক কবরস্থানের যে সামনে চলে গেছি, দেখলাম যে আমার সামনে কবরস্থানের বেড়া এবং কবরের অনেকগুলো কবর দেখা যাচ্ছে, নতুন পুরাতন বাঁশের বেড়া দিয়ে দিয়ে। তো চিন্তা করলাম যে এটা তো কবরস্থান, আমি এখানে চলে আসলাম টেলিভিশনের জন্য,
এখানে কেন আসলাম?
হ্যাঁ, এখানে কেন আসলাম, এই কথাটা যখন আমার মাথায় ঢুকলো তখনই আমি মাটিতে পড়ে গেলাম। আর পিছন দিক থেকে কিন্তু আমার সেজ বোন, যেটা হয়তো আমার আপু আমাকে এখনো শুনছেন, আমি তখন পড়ে গেলাম, তখন আমার বোন সেজ বোন পিছন থেকে ধরে গিয়ে আমাকে বাসায় নিয়ে আসলো। সে পরে আমাকে ফ্রেশ ট্রেশ করে আবার ঘুম পাড়ে রাখে। তখন পরে রাত্রে বললো যে তুই তোর স্বপ্নে দেখতিস, এটা ঘুমের ঘরে।
এটা কি রাতের বেলা না দিনের বেলা?
পরে আবার বিকেল বেলা আবার ঘুমাইলাম, সেজ আপু আমাকে আবার ঘুম পাড়াইলেন।
আপনার জায়গাটা এখানে যেটা হয়েছে যে কেন আমি কবরস্থানের দিকে যাবো,
কেন কবরস্থানের দিকে যাবো?
ইন্টারেস্টিং, ওকে।
এবং ঘুম থেকে উঠে
রাইট,
আমি
জানি না হয়তো বিশ্বাস করবেন
আমার কথাটা বলি যে মানে কবে থেকে শুরু হয়েছে আমার জিনিসটা, যে কালকে আমার হয়েছে। এটা
কি হয় সাধারণত
আমার, ধরো আমি যখন এই ডট টিম বা এইগুলো যেগুলো ভয় কোনো জিনিস দেখি আমি শুনি, তখন আমার মধ্যে এটা মানে ভয় কাজ করে। এটা রিসেন্টলি কিন্তু শুরু হয় আপনার অনেক আগে, যেটা কবরে আজ আপনার একটা ছবি বের হয়েছিল দেখুন, যখন ওই ছবিটা প্রথম আমি দেখি, দেখার পরে আমি মানে আমাদের বিসিআর, ওই সময় বিসিআর ছিল, সিরিজ মানে ভাড়া করে নিয়ে এসে আমাদের রুমে দেখানো হয়েছিল, আমি ওইটা দেখছিলাম। দেখানোর পরে ওই দিন থেকে ওই রাত্রে থেকে আমি এরকম মানে ঘুরে ঘুরে আমি ভয় পেয়ে যাই এবং লাভ দিয়ে উঠে চলে যাই, অন্যভাবে চলে যাই। এই জন্য আসলে আমাকে আমার মা বাবা আমার রুমে, আমি যে একাই থাকতাম গ্রাম বাড়িতে, তখন আমি আমার রুমটার পিছন দিক থেকে আমাকে সিটি দিয়ে যেত যাতে আমি না যেতে পারি। কিন্তু তার আগে আমি কি হতো, আমার ধরুন আমি শুয়ে আছি, এই আমার স্বপ্নে চলে আসতে কি জন্য বুঝতে পারি না, কিন্তু আমার মেন সমস্যা হচ্ছে আপনার সেই জিনিসটা আমি দেখি, কিছুক্ষণ পরে আমি আবার ওটা ভুলে যাই, মানে বলতে পারি না কি দেখলাম, কিন্তু খাতা মানে খাতা বালিশ নিয়ে আমি চলে আসি। বাট এরকম ঘটনা ঘটছে, এটা আমার মা বাবা সবাই জানে, তাহলে আমার ফ্যামিলিও জানে। যেখানে ভর্তি হয়েছি ঢাকাতে, যখন আমি ফার্স্ট ম্যাচে থাকি ওই আপনার সেখানে এরকম সেম একটা ঘটনা ঘটছে। তো প্রথম দিন আমি আমার ক্লাস কনসেশন ক্লাস ছিল, আমি ঘুমিয়ে পড়ছি, মাঝ রাতে আমার এরকম শুরু হয়ে যায়। একদম পিছনে যারা বড় ভাই ছিল তারা এত ডাকা ডাকি, তারা আমি শুনতে পারিনি। তো আর তাছাড়া আমি একটা কথা বলে রাখি যে আমার এরকম প্রায় প্রায় ঘটে, বুঝতে পারি না কেন হয়, যে আমি এতটা শক্তি আমার বেড়ে যায় ভাষা প্রকাশ করা যাবে না। রিসেন্টলি আমার ভাই এখন আমার রুমে আছে, বসাতে গিয়েছে, আমি বলি না আমি এখানে আসতে। তো আমার ভাইও একদিন আমার কাছে শুয়ে আছে আমার খাটে, এটা সম্ভবত কয়েক মাস আগে হবে, 7-8 মাস আগে হবে। তো আমি মানে ওই দিন কি আমি শুক্রবার একটা এপিসোড দেখি, ভয়ের যাই কোন যাই হোক একটা দেখি আমি
শুক্রবার এপিসোড কিনা ফেসবুকে লাইভ দেখেছেন আপনি?
হ্যাঁ আমি
কন্টেন্ট লাইভ গুলো।
হ্যাঁ তো দেখার পরে আমি শুয়ে আছি, দেখার পরে একটা সময় আমার দুটো দিকে আমার খুব ভয় হয়, আমি এমন ভয় যে আমার আমাকে সঙ্গে কেউ আর কি তুলে নিয়ে যাচ্ছে এরকম। তখন আমি কি করি আমার তখন যখন চলে যাচ্ছি আমার ভাই তো আমার এই সাইডে আর কি আমার ডান সাইডে শুয়ে আছে, আমার পাম সাইডে দেওয়াল আছে। তো আমি যদি বের হয়ে যাই তো আমি আমার ভাইকে ক্রস করে যেতে হবে আমাকে। তখন আমি যখন উঠে যাচ্ছি ও আমাকে ধরছে, ওর তো যার শক্তি আছে ও আমার সাথে স্বাস্থ্যবান, তো ও আমাকে ধরছে। সেরকম করে ধরতে করার পরেও আমি ওকে একটা মানে কি বলবো একটা ইয়ে দিয়ে ছুটে চলে আসে। চলে আসার পরে আমার একটা ইয়ে কি যে আপনার যেদিকে দরজা খোলা থাকে সেদিক দিয়ে আমি বের হয়ে চলে যাই। তো আমার পাঁচটা থাকি, তো আমার দরজাটা কখনো লাগানো থাকে না, মানে দুটো দরজায় আমার তো মানে একটা বারান্দায় সিলিং এ যাওয়ার দিকে যে দরজাটা ওটা লাগানো থাকে না, আবার যেটা দিয়ে আমি ডাইনিং রুমে যাই সেটা আমার লাগানো থাকে না কখনো। কারণ আমার ভাইরাও দরজা সবাই জানে যে আমি এরকম হয় আমার মাঝে মাঝে, তো এই জন্য ভাইরাও কখনো দরজা আটকায় না। তো সম্পূর্ণ মানে আপনার বারান্দার সাইডে যে দরজাগুলো আছে সবগুলি খোলা। তো ওই দিন কি আমার এইরকম হয়েছে, তারপরে আমার ভাই আমাকে ধরতে পারেনি, এত জোর ধরছে ওকে ফিরে আমি চলে আসছি। আসার পরে দরজার সঙ্গে আমি একটা বাড়ি খেলাম এখানে, তখন আমি আমার কিছু মনে হয় না আমার এখানে কি হয়েছে। পরে আমি যখন ওই দরজা দিয়ে ঢুকে আমি ভাইদের রুমে যাই, তখন আমার সেন্স চলে আসে,
চলে আসে,
কি হয়েছে কি হয়েছে মানে জল তখন আমি জোরে জোর চিৎকে পড়ে যে ভাইয়া 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 এরকম আমার চিৎকে পড়ে আর কি। তখন ভাইয়া উঠে পড়ে, উঠে পড়ে বলে কি হয়েছে কি হয়েছে বলতে পারি না, আমার বলতে পারে না। পরে তো দেখি যে আমি যে রাত্রে লাগছিল এখানে আমার ফ্র্যাকচার হয়ে গেছে, এতটা পর্যন্ত ফেলা কিনা তখন টের পাইনি।
আপনি যে ঘুমের মধ্যে উঠে হাঁটাচলা করেন এটার পিছনে সায়েন্সের একটা স্পষ্ট ব্যাখ্যা আছে, আমরা এটাকে বলি স্বপ্ন বলি। হ্যাঁ এবং আমি জানি এগুলো বললে আপনার কাছে ভালো লাগবে না, কারণ আপনি এগুলো বিশ্বাস করেন না।
আমি একটা প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করি, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে।
ও জোস,
আমি চেষ্টা করি আমি নিজেকে নিজেকে কাউন্সেলিং করি আমি, যেটা আমাদের সাইকোলজি।
You are most welcome to my show because you're going to be doctor.
Yes, sir.
And you have such a horrific story যেটা আপনি আমাদের রেডিওতে শেয়ার করতে আসছেন, এবং আপনি যখন বিরতিতে ছিলেন তখন আপনি বলতেছেন আপনার এমন এমন গল্প আছে যেগুলো রাত দিন বলে শেষ করা যাবে না। ও ডাক্তারি পড়াশোনা করছে এবং তারপরেও ও হচ্ছে হলো এগুলোর মধ্যে এক্সপিরিয়েন্স। আরেকটা বিষয় আপনাদেরকে বলি প্রিয় শ্রোতা, আমি তার পরিচয়টা রিভিল করবো না, উনি 56 বছর বয়সী একজন ডক্টর দেশের বাইরে থেকে, আমাকে এত সুন্দর একটা মেইল পাঠিয়েছেন। আমার খুব লোভ ছিল যে আজকের অনুষ্ঠানটা শুরু করবো ওনার মেইলটা পড়ে, দুঃখের বিষয় হচ্ছে আমি মেইলটা আজকে পড়তে পারলাম না, এবং এই মেইলটা আমি পড়তে চাই। এই মেইলটা স্পেশালি অন ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক। এত উচ্চশিক্ষিত এবং সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান তিনি, এবং এই ব্ল্যাক ম্যাজিক ইফেক্ট তার পরিবারের কি করেছে এবং সে কিভাবে এখান থেকে পরিত্রাণ পেয়েছে সেটার উপরে অসাধারণ একটা চিঠি। চিঠিটার রিপ্লাই আমি দিয়েছি এবং সেই চিঠির রিপ্লাইটা আমি একটু আগে পেয়েছি অনুষ্ঠানে বসেই। আমি এই ভদ্রলোকের চিঠিটি আমি অবশ্যই পড়ব সামনের অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে এসেছে। সাইফুল ভাই, আমি আজকে আর আপনাকে ফ্লোর দিচ্ছি না, তবে আমি আপনাকে অনুরোধ করবো আমাদের দরে মাঝে মাঝে আসার জন্য। আপনি আরো যেগুলো বলেননি আপনি সেগুলো বলবেন আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে। এই পর্যায়ে আমি একজন গেস্টকে আজকের অনুষ্ঠানে, যেটা আমি বলছিলাম যে যিনি বলেন যিনের সঙ্গে তার সম্পর্ক আছে এই ধরনের কথাবার্তা বলেন, ওনাকে আমরা ছোট করে একটু ফ্লোর দিতে চাই, যতটুকু সম্ভব আমরা তার কাছ থেকে একটু শুনব। অনেক ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই। ওকে, প্রিয় শ্রোতা, কি বলছিলাম তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং তার নাম পরিচয় আমরা এই মুহূর্তে জানবো।
নামটা একটু গোপন রাখতে চাইছি।
নামটা গোপন রাখতে চাইছেন, ঠিক আছে, সমস্যা নেই, আপনি পরিচয় গোপন করুন। বলুন।
আমি একটা বড় মল আমার কাছে গেছিলাম।
আচ্ছা।
উনি এস্তাহারা দেখছে, উনি এমনি কবিরাজের মধ্যে দেখে না, উনি বলছে আপনার সাথে যে ঘটনাটা ঘটতেছে আজকে 20-18 বছর ধরে, উনি আপনার প্রজেস্ট, কিন্তু ওনার যে বাচ্চাটুকু আছে উনিও বড় হয়ে গেছে, আপনাকে ছাড়বে না উনি। এখন আমিও হিম হিম খেয়ে যেতে,
কিন্তু যিনি আপনাকে পজেস্ট করেছে, আপনি যেটা বলছেন যে আপনাকে ভর করে বা এরকম কিছু, সে কি কখনো আপনাকে দেখিয়েছে বা তাকে কি আপনি কখনো দেখেছেন?
না,
তাকে আপনি কখনো দেখেন
না।
এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা বিষয়ে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে পারি, কিন্তু হক ভাই একটা বিষয় কি, এটা কি আপনার কাছে জানাশোনা আছে কিনা, এরকম যে জিনের সাথে মানুষের সংসার হয় কিংবা জিনের বাচ্চা হয়, এগুলো কি আসলে সেই অর্থে কোনো এভিডেন্স পাওয়া যায়, মানে ধর্মীয় ভাবে যদি আমরা জানতে চাই?
আমরা যদি ধর্মীয় ভাবে এটা আলোচনা করি, সেটা প্রুফ এইভাবে দেওয়া যায় রানী বিলকিসের ঘটনাতে,
এটা শোনা যায়
এরকম না, এটা হাদিসে স্পষ্ট বলা আছে।
আচ্ছা।
আল্লামা সুতি রহমতুল্লাহ বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হাদিসটি বর্ণনা করেছেন আর কি। আহাদু আবওয়া বিল কিসা কানা জিন্নিয়া, অর্থাৎ বিল কিসের বাবা বা মা যে কোনো একজন জিন ছিল। রানী বিল কিসের বাবা মা বা মা তাদের উভয় যে কোনো একজন জিন দেব।
সুলাইমান আলাইহিস সালাম এর সময় যে মানে ওনার তো কি স্ত্রী হয় পড়বো,
ওনার স্ত্রী জি।
আচ্ছা, তো তার মানে এটা কি মানে মানুষের সাথে এই ধরনের সম্পর্ক সম্ভব? মানে এটা
কোন কোন আলেম বলছেন যে এটা সম্ভব,
কোন কোন আলেম বলছেন এটা সম্ভব না,
আবার কোন কোন আলেম বলছেন এটা সম্ভব না,
আবার কোন কোন কেউ বলছেন যে এটা কোনোভাবেই সম্ভব না।
জি সম্ভব না,
আমাদের আসলে খুব ভালো জানাশোনা নাই এই বিষয়টার উপরে, যতটুকু আমাদের এখানে শেয়ার করলেন হক ভাই তার ধর্মীয় জ্ঞান থেকে।
কিন্তু আরেকটা আমার কাছে একটা তথ্য আছে, সেটা হচ্ছে ইবনে আসাকিরের বর্ণনায় পাওয়া যায় যে তিনি জিনকে রানী বিলকিসের পিতামাতার কোন একজন জিন ছিল কিনা এই ব্যাপারে জানতে চাইলে একজন জিন জিনের উনি প্রশ্ন করেছিলেন।
হ্যাঁ,
কে প্রশ্ন করছেন? ইবনে আসাকির। তো উনি প্রশ্ন করার পরে জিন যেটা অ্যান্সার করলো যে কোন মানব নারী জিন সন্তান জন্ম দিতে সক্ষম নয়।
যাই হোক, আমরা আমরা যেটা বলছি এখানে বা হক ভাই যেটা বলছেন সেই বিষয়টা কিন্তু ওনার জানাশোনার জায়গা থেকে বলছেন, এবং প্রত্যেকটা মানুষেরই জানাশোনায় কিছু না কিছু লিমিটেশন থাকে। সুতরাং উনি যেগুলো এখানে বললেন সেটা নিয়ে যদি কারো কোনো দ্বিমত থাকে সেই দ্বিমতের প্রতি আমাদের রেসপেক্ট আছে। ওকে, আর আমি আমার জায়গা থেকে যেটা বলবো যে সায়েন্সের জায়গাটা থেকে বা সাইকোলজির জায়গা থেকে দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমি একটু বড় মানে মার্ক হচ্ছে দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল, এবং সায়েন্সের জায়গা থেকে এটা কখনো সায়েন্স স্বীকারও করে না। আর যারা সাইকো অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন দেন তাদের জায়গা থেকে তো প্রশ্নই ওঠে না। সেই জন্য ওনাকে আমি দুটো প্রশ্ন করেছি। প্রথমে একটা হচ্ছে যে আপনি কখনো দেখেছেন কিনা, উনি যেটা বলছেন 17-18 বছর ধরে, আর দ্বিতীয়ত হচ্ছে যদি এরকম কোনো কিছু থেকেই থাকে সেটাও আপনি কখনো তাকে জিজ্ঞেস করেছেন কিনা, যেটা উনি বললেন যে না। আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাই, এবং সামনের অনুষ্ঠানটা শুরু হবে আশা করছি ওই মেইলটা, যে মেইলটার কথা আমি বললাম ওই ঘটনা থেকে। তো আপনারা অনেক ভালো থাকবেন। ডর সবসময় একটা কথা আমরা বলি, ডর একটা এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম, এবং এই অনুষ্ঠানটিকে বিশ্বাস না করা করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলি বিশ্বাস না করতে। এটাকে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্টের জায়গাতেই রাখুন। এটাকে নিয়ে যদি কোনো ধরনের তর্ক এবং বিতর্ক আপনারা করতে চান সেটা জ্ঞান অর্জনের জন্য করুন, সে বিষয়ে মোস্ট ওয়েলকাম। কিন্তু কোনো এভিডেন্স নিয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান যে না এটা ঘটে না, এগুলো এগুলো নিয়ে তর্ক হচ্ছে, এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, সেই বিতর্কের জায়গা অবশ্যই ডরের কন্টেন্টে আছে। কারণ যে ঘটনাগুলো এখানে যারা বলেন সেগুলো সার্বজনীন ঘটনা নয়, আমরা সেটা ডিসক্লেইমারে বারবার পরিষ্কার করি। অনেক ভালো থাকুন। আমি আরজি কিবরিয়া, আমার সঙ্গে যে ভাইটি আছেন হক ভাই, এবং আমার টিম মেম্বার যারা আছেন সুমন, লোবান, রনি, তাদের সবার পক্ষ থেকে শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.